This track was downloaded from fusionbd.com.
কিভাবে ভালো লাগলো, কিভাবে পরিচয় হলো
বলতে, আমি এদের পছন্দ হইতো না, ছেলেদের পছন্দ হইতো।
আপনি এদেরকে ম্যানেজ করতেন কিভাবে?
এমনি আমাকে প্রথমে খুব ভালো জানতো,
মানে আপনি চাইতেন যে ওর স্ত্রীর কাছ থেকে ওকে সরিয়ে নিয়ে আসেন,
দেখি পারি কিনা।
রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো, যাহা বলিব সত্য বলিব, আজ রবিবার রাত 11:20। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিবতে। 11:20 হচ্ছে সময়। এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, আরজি সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, এবং সঙ্গে রয়েছে একজন অতিথি। চলুন প্রথমেই আমরা আরজি সুমনের কাছ থেকে জেনে নেই যে আজকের যাহা বলিব সত্য বলিবতে কে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো শ্রোতার মুখোমুখি হচ্ছে। আরজি সুমন,
যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ কিবরিয়া। আজ সত্যের মঞ্চে বসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন আব্দুল মতিন। বয়সে পরিপূর্ণ এই যুবকটির ছোটবেলার স্বপ্ন মসজিদের হাফেজ হওয়া। স্বপ্ন পূরণ না হলেও নিজে থেকেই নিজের ঠিকানা ঠিকই গড়তে চেয়েছিলেন। পত্রিকা পড়া, গল্পের বই পড়া তার খুব পছন্দের কাজের একটি। সদা হাস্যময় এই যুবকটি সবার সাথে বন্ধুত্ব করতে পারেন মুহূর্তেই। পরিবারের সবার ছোট হওয়াতে তার যে কোনো দাবি দেওয়া আবদার ছিল সবার আগে, তাই পরিবারকে কৃতজ্ঞতা জানাতেও ভুলেননি তিনি। একটা ভালো বন্ধুর খোঁজে উনি ওনার সারা জীবন চষে বেড়াতেও প্রস্তুত। কথা দিয়ে সবাইকে মাতিয়ে রাখা এই যুবকটির বাদবাকি জীবনে শুধু একটাই স্বপ্ন, একটি বাড়ি, একটা সংসার, একটু ভালোবাসা। এইটুকু চাওয়াই কি একটা মানুষের জীবনে খুব বেশি কিছু? মতিনের জীবনের বাদবাকি ইতিহাস জানতে ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
অনেক ধন্যবাদ সুমন আমাদেরকে জানিয়ে দেবার জন্য যে মতিন আজকে আমাদের সঙ্গে রয়েছেন, এবং মতিন তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে স্বীকার করবেন। এবং প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী থাকছে আজকে অনুষ্ঠানে SMS পোল, এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে অবতারণা করছি বা জীবনের যে অপ্রিয় সত্যটা উঠে আসবে, মানুষের একেবারেই গোপন একটি সমস্যা, এবং সেই সমস্যাটি আসলে এইভাবে লাখো মানুষের সামনে আনা হচ্ছে এমন ভাবে এত পরিশীলিত উপায়ে, যেটা আপনাকে আপনার জায়গা থেকে আসলে বুঝে নিতে হবে। আমরা শুধুমাত্র সমস্যাটাকে দেখছি, এবং সমস্যাটা যে কারণে হয়, সমস্যাটার ব্যাপ্তি যে কারণে ঘটে, সেই বিষয়গুলোকে ফোকাস করবার চেষ্টা করছি। এবং একই সাথে সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আমাদের অনুষ্ঠানে একজন সাইকিয়াট্রিস্ট থাকবেন, যিনি অনুষ্ঠানটি শুনে শেষে তার মতামত প্রদান করবেন। বরাবরের মতোই আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি মানসিক স্বাস্থ্য নিয়ে বর্তমানে তার গবেষণা চালিয়ে যাচ্ছেন, এবং বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম একজন। আমরা সরাসরি তার সঙ্গে একটু কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? অনেক ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আশা করছি যে পুরো অনুষ্ঠানে আপনি থাকবেন এবং আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আপনি আপনার গুরুত্বপূর্ণ তত্ত্বীয় এবং ব্যবহারিক মতামত প্রদান করবেন। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, চলুন আমরা আমাদের যিনি অতিথি রয়েছেন তার মুখোমুখি একটু হই। মতিন, প্রথমে আপনাকে যে প্রশ্নটি করব, যে আপনি যে আজকে যাহা বলিব সত্য বলিব এখানে এসেছেন লাখো মানুষের সামনে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলার জন্য, আপনার এই বিবেক জাগানোর কাজটি আসলে কে করেছে?
আমি ধরেন যে এফএম রেডিও শুনতাম না, কিন্তু আমার এক ফ্রেন্ড আছে সোহাগ, ও আমাকে এফএম রেডিও যখন আপনাদের প্রোগ্রামের ইটা দেয় তখন আমি শুনি। শোনার পর থেকে আমি অনেক ই হই যে মানুষ কত কষ্ট নিভাইছে আছে, ভালো হয়ে যেতেছে, আর আমি পারতেছি না কেন, আমারও তো ভালো হওয়া দরকার। তো আপনাদের এফএম শুনে আমি ই হচ্ছি আর কি।
মানে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি শুনে অনুপ্রাণিত হয়েছেন?
জি জি।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা পেলাম যে তার বিবেককে জাগিয়েছে কে। আমরা এই জন্যই বারবার বলে থাকি যে এই অনুষ্ঠানটি যদি একজন মানুষের বিবেককেও জাগ্রত করতে পারে ইন এ গুড সেন্স, তাহলে আমরা বলবো যে যাহা বলিব সত্য বলিব সাকসেস। প্রিয় শ্রোতা, আমরা যাহা বলিব সত্য বলিবর মূল পর্বে প্রবেশ করছি। ওকে মতিন, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, শুরু করুন।
ছোটবেলা থেকে আমার কণ্ঠটা মেয়েদের মতো ছিল,
এখনো কিছুটা হলো আছে।
হ্যাঁ, এখনো আছে, আগে অনেক বেশি ছিল। বন্ধুরা যারা আমরা খেলতাম তারা ওই মানে শুটিং এর মতো করতাম, ওখানে আমাকে নায়িকা বানাইতো। তখন আমার না একটু খারাপ লাগতো যে আমি তো নিজে হই না, এটা আল্লাহর সৃষ্টি করছে, আল্লাহ আমাকে বানাইছে। তো তখন আমি স্কুলে যাই, কিন্তু আমার না ভাল লাগে না পড়ালেখা করতে। ওই স্কুলে গেলেও অনেকেই না আমাকে আমার কণ্ঠ নিয়ে আমার চলাফেরা নিয়ে আমাকে না ই করতে দিক। পরে আমি মাকে বলতাম যে আমি স্কুলে যাব না, আমি বলতাম যে সবাই আমাকে নিয়ে এরকম করে। তো তখন মা বলতো যে বাবা সমস্যা নাই, যাও ঠিক হয়ে যাবে, এগুলা বন্ধু বান্ধব বলবে। এরকম করতে করতে আমি প্রায় ক্লাস ফাইভ পর্যন্ত আমি পড়ালেখা করি। তো এরকম করার পরে মা পরে আমাকে কি বললো যে তাহলে ঠিক আছে তুমি ভর্তি হও। ওখানে ভর্তি করে দেওয়ার পরে আমি কিছুদিন ওখানে যাওয়ার পরে ওখানে দেখা যায় যে আমাদের ওই গ্রুপ করে করে দেওয়া হয় পড়ার জন্য, দুই পাঁচ ছয় জন মিলে একটা করে গ্রুপ করা হয়। তো আমি দেখা যায়
আমি একটু জাস্ট এখানে ইন্টারাপ্ট করছি আপনাকে, সেটা হচ্ছে কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা তিন ভাই তিন বোন ছিলাম।
তিন ভাই তিন বোন, আপনি কি সবার বড় ছিলেন?
না ভাই, আমি সবার ছোট।
সবার ছোট। আপনার বাকি ভাই বোনের মধ্যে কি আপনার মতো এই ধরনের কোন অ্যাটিটিউড ছিল?
এটা কিউর বলতে না, আমি ভিতরে ছিল না, শুধু আমি
শুধু আপনার মধ্যেই ছিল। তারপর
গ্রুপ করে পড়তেছি, তো এমনি করতে করতে দেখা যায় যে যাদের সাথে আমি পড়তাম তারাও আমাকে মানে এরকম আবার শুরু করে যে আমি আমার কণ্ঠ এরকম, তারপরে আমি চলাফেরা মেয়েদের মতো, তখন আমার খুব কষ্ট লাগে কিভাবে কি করবো। ওখানে দেখা যায় যে আমি একটা বন্ধু আমার, ওনার নাম সাজ্জাদ ছিল, আমি জানি না এখন কোথায় আছে। তো ওর সাথে আমার ভালো একটা রিলেশন হয়, হওয়ার পরেও আমাকে বলে যে মতিন তাহলে আমার সাথে আমাদের বাড়িতে যেতে হবে। তো আমি তখন প্রথম বলি যে ঠিক আছে আমি তোমাকে চিনি না জানি না, ঠিক আছে যাবো, কিন্তু আমাদের বাড়িতে আগে যাওয়া লাগবে।
যেখানে পড়ছেন সেখানকার
বন্ধু ওনারা ওনা ওখানে বোর্ডিং এ থেকে পড়তেছে। তো ও আমাকে একদিন বলে যে তুমি আজকে আমাদের এদিকে আসবা। কখন? তো বলতে যে সন্ধ্যার দিকে আসো, যেহেতু বন্ধু ওনার বয়স
আপনার বড় ছিল,
বড় ছিল
কত বছরের? চার পাঁচ বছরের বড় ছিল।
যাই, যাওয়ার পরে ও আমাকে প্রথমে আমাকে বলে চলো গল্প করি। তো ওর সাথে গেলাম, যাওয়ার পরে আমাকে বললো যে ও আমার গায়ে হাত দিত, কি ব্যাপার তুমি এরকম করো কেন? তো আমার অনেক বড় ছিল, তো তাও আমি তুমি আমি করে কথা বলতাম। তো আমাকে বলতো যে সমস্যা কি, কোনো কিছু না, এই বন্ধু তো আমরা, এরকম বলতো যে বন্ধু তো এরকম, তুমি এরকম করো কেন? তো তখন আমি ওর সাথে আমার মানে বন্ধুত্ব আমি ব্রেক আপ করে ফেলাই যে আমার সাথে কালকে থেকে তুমি কথা বলবে না, তুমি আমার সামনে যদি পড়ো তুমি এক সাইডে যাবো আমি এক সাইডে যাবো।
আপনারা কি একই জায়গায় পড়াশোনা করতেন?
একই জায়গায় একই গ্রুপে ছিলাম। তারপর আমি দেখা যায় বাড়িতে আসি, অনেক মন খারাপ হয়। তো তখন আমি আবার মানে বাড়িতে এসে কাউকে কিছু না বললে আমি আর যাওয়ার জন্য আমি ই হই না।
দেখুন, আপনার কাছে ওর আচরণটা ভালো লাগেনি, কোনো না সাধারণ কোনো আচরণ ছিল না, তাই তো? এবং যে কারণে আপনি তাকে বললেন যে তুমি যোগাযোগ করবে না আজকের পর থেকে আমার সাথে। ওকে,
কাউকে আমি বলতে পারতাম না যে কি বলবো, কাকে কি বলার আছে। তো তখন আমি মাকে বলি যে আমি যাবো না। মা বলে যে বাজান যাও, এটা নিলে তুমি একটা কিছু পড়াতে পারবা, ছাত্র পড়াতে পারবা, থাকতে পারবা, আমি যা বন্ধ করে দিই। আবার মাঝে মধ্যে আমাকে আমার মা অনেক শাসন করতো, আমার মা অনেক রাগি, অনেক জেদ পড়ালেখার জন্য। শুধু মা হয়তো বুঝতে পারছে যে এখন যেগুলো ধিক্কার গুলো পাইতেছে বড় হলে বুঝবো, ওই মা জোর করে মাইরা মাইরা পাঠাইতো, অনেক মারতো। তো তারপর এরকম করতে করতে আমি একদম আমার মার পাওয়া আমি বন্ধ করে দিই
নিজে থেকে।
নিজে থেকেই আমার ফ্যামিলি অনেক চেষ্টা করছে, সে মানে নিজের থেকে তখনই করে যে ঠিক আছে ওর যা মনে চায় ও করুক, ওকে আর কিচ্ছু বলবো না। তো তারপর আমি তখন আমার মেজ ভাইয়া ঢাকা থাকতো, অনেক ছোট থাকে, তো আশিক ভাইয়া, আশিক ভাইয়া ওই ফোনে বলতো, মা বলতো যে ও পড়তেছে না তো কি করা যায়। তখন আশিক ভাইয়া বললো যে ঠিক আছে যেহেতু পড়বে না তাহলে আমার বন্ধুরা ছিল ওরা কাজ করতো সবুজ স্বপন, ও বলতেছে তাহলে ওদের সাথে কাজ করুক।
আচ্ছা,
তো আমি না আমাকে যখন কাজের কথা বলছে তখন আমার ভালো লাগছে যে ঠিক আছে সবাই বন্ধুরা আমাকে লেই করতো কাজে যাই, এখানে হয়তো একটু কি হবে জানি না কিন্তু যাই দেখি। তখন আমার ভালো লাগে যে যেহেতু কাজের কথা বলছে যাই।
কি কাজ, মানে কি ধরনের কাজ করে?
কাজ আমাদের ওখানে শিল্প এলাকা, ওই শাড়ি লুঙ্গি ওই সুতায় যে একটাই হয় ওইগুলো আমরা বানাইতাম, ওইটা মিলে আমরা বানাইতাম। ওগুলা পোলাপান করে আবার মেয়েরাও করে, আর তাঁত শাড়ির লুঙ্গির যে কাজগুলো এগুলো বড় বড় মানুষ করে। তখন দেখা যায় যে সবুজ স্বপনের সাথে আমি প্রথমে প্রায় এক সপ্তাহের মতো ওদের সাথে শিখি। শেখার পরে আমার শিখতে শিখতে আমাদের পাশের কয়েকটা গ্রাম পরে একটা ছেলে অনাম জাহিদুল, ওর সাথে আমার পরিচয় হয়। হওয়ার পরে ও না আমার দেখা আমি যে সুতার কাজগুলো করতাম ওই কাজগুলা দেখা যায় যে আমি আমার নতুন তো এক সপ্তাহ হয়েছে আমি পারতাম না, ও এসে আমার কাজটা করে দিত করে দিত। আমি তখন ভাবতাম যে ছেলেটা মনে হয় অনেক ভালো, আমার আমার কাজে সহযোগিতা করতেছে, আমাকে হেল্প করতেছে, তো মনে হয় যে অনেক ভালো। তো তার সাথে আমার ধীরে ধীরে বন্ধুত্ব হয়, এত ভালো লাগে যে মানে আমি বলি কি যে মানে কাজের দিক দেখে না মানে ও যে ব্যবহার করতো আমার কাছে মানে সবাই আমাকে যে যে আগের মতো আবার অনেকেই করে শুরু করছে যে আমার চলাফেরা এরকম আমার কণ্ঠ এরকম কিন্তু ও করে না। তখন আমি ওকে নিয়ে ভাবি যে ও সবার চাইতে আলাদা
রাইট।
হ্যাঁ, ও আমাকে একদিনও ভুলেও কোনোদিন আমাকে আমার কণ্ঠ নিয়ে আমার চলাফেরা কোনো কিছু বলে নাই,
কোনো বাজে মন্তব্য করে নাই,
তাহলে ও মনে হয় মনটা অনেক ভালো। তো তখন আমি ওকে বলি যে তুমি আমাদের বাড়িতে যাবা, আমি তোমার সাথে ওই করবো, মানে আমাদের ওখানে আছে যে দোস্ত পাতা হয়, হ্যাঁ ওইটা
দোস্ত পাতা,
হ্যাঁ দোস্ত। তো তখন বলে যে ঠিক আছে যাবো, তো আমাদের আবার বৃহস্পতিবারে আমাদের বিল দেওয়া হইতো, তখন বলে যে বৃহস্পতিবারে আমরা টাকাটা পাই শুক্রবার দিন যাবো। তো এরকম করতে করতে আমার প্রতিবেশী এক চাচাতো ভাই আর তারপরে আর একটা চাচাতো ভাই, তিন চারজন ওরা আমরা মানে আশেপাশের পাঁচ সাতজন ছিলাম একই গ্রামে, আর আশেপাশের গ্রামের কয়েকজন ছিল প্রায় 15-16 জন পোলাপন ছিলাম আমরা। তো তখন ওই না ওই জাহিদুলকে একদিন বলে যে ওর নাম আমি বলতেছি না, ও আমাকে বলে যে ওর সাথে আমার খারাপ সম্পর্কর কথা বলে যে আমার সাথে বলে তার এরকম কোন সম্পর্ক আছে। ও আমাকে না ডাইরেক্ট বলে জাহিদুল যে ওর সাথে কি তোমার এরকম সম্পর্কে আছে, আমি বলছি যে না তুমি কার কাছ থেকে শুনছো যে এরকম সম্পর্ক, বলে যে ওই আমাকে বলছে, তো আমি বলি যে না এগুলো মিথ্যা। তো তখন তাই ও আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়।
আমি একটু জাস্ট আপনাকে থামাচ্ছি, একটা হচ্ছে যে আপনার দোস্ত যার সাথে পাতার কথা সেই ব্যক্তির নাম হচ্ছে জাহিদুল, জাহিদুলের কাছে কোন একজন কনস্পিরেসি করেছে আপনার নামে যে আপনার সঙ্গে তার একটা খারাপ সম্পর্ক আছে, এবং সে আলটিমেটলি কি ছিল আপনার?
আমার চাচাতো ভাই ছিল,
প্রতিবেশী চাচাতো ভাই ছিল। এই ধরনের কনস্পিরেসি করার কারণটা কি, আপনার কি মনে হয়?
কারণটা আমি পরে বুঝতে পারছি, আমি বলতেছি আপনাকে
সিরিয়ালি।
হ্যাঁ, তখন আমি ও আমার সাথে কথা বলেন আমার ভালো লাগে না যে সবার সাথে ও আলাদা, ও কথা বলে না কেন, সবাই না বললে ও যদি আমার সাথে দুই চারটা কথা বলে আমার ভালো লাগবে, যেহেতু ও সবার সাথে ও আলাদা কথা বলে না তখন আমার খুব খারাপ লাগে। তখন ও মানে আমি দেখা যায় যে আমার সাথে তো কথা বলা দূরের কথা, আমি গেলেই ও আমার পাশ কেটে চলে যায়, তখন আমার আরো খারাপ লাগে যে এরকম কেন করে, একটা মিথ্যা কি মানে কি খারাপ বলছে যে আমার সাথে কথাই বলা যাবে না। তো এরকম করার পরে আমি একদিন যে আমাকে খারাপ মন্তব্য বলছে ওর কাছে, আমি ওর কাছে বলি যে তুমি ওকে কি বলছো, ও আমার সাথে কথা বলে না, আর তুমি আমাদের প্রতিবেশী চাচাতো ভাই হইলেও ও অন্য গ্রামে ছিল হইলেও অন্য সবার সাথে আলাদা, ও অনেক ভালো, আর তোমরা কি বলছো যে এরকম। তখন বলে যে ঠিক আছে ওর সাথে তোমার মিল করে দিব, ওদের বাড়িতে যাওয়া লাগবে। আমি করি যে ঠিক আছে, আমি আবার চাইছি যে ও যেহেতু ভালো মানুষ ওর জন্য মিল করার জন্য ওদের বাড়িতে যাবো, সামনে সে কি যাবো, তখন আমি ওর সাথে যাই। যাওয়ার পরে
ওদের বাড়িতে যেতে হবে মানে হচ্ছে কি যে জাহিদুলদের বাড়িতে যেতে হবে নাকি যে আপনার এগেনিস্ট বলেছে তার বাড়িতে যেতে হবে?
না, সে আমাকে নিয়ে যাবে। আমি ওকে বলছি যে তুমি কেন বললা ওর কাছে, তুমি আমাকে নিয়ে খারাপ মন্তব্য ওর কাছে কেন করলে? ও তো অনেক ভালো ছেলে, ওর সাথে আমার ভালো বন্ধুত্ব হয়েছে। তো ও বলে যে ঠিক আছে, যেহেতু ও ওরকম আমাকে বলতে ঠিক আছে, তাহলে যেহেতু হয়েছে এটা, তাহলে আমি ওর সাথে মিল করে দিব, কিন্তু আমার সাথে ওদের বাড়িতে যাওয়া লাগবে, ওই জাহিদুলদের বাড়িতে।
মানে ওকে নিয়ে ও জাহিদুলদের বাড়িতে যেতে হবে?
হ্যাঁ, ও যাবে আমার সাথে। তখন ওকে বললাম যে ঠিক আছে যাবো, আমি রাজি হয়েছি, কারণ ও অনেক ভালো ছেলে। আমি গেছি ওদের বাড়িতে, যাওয়ার পরে ও দেখি যে বোট খেলতেছে, ক্যারামবোর্ড চিনেন? রাত্রে ওগুলা খেলতেছে। তো পরে রায়হান ওকে ডাকলো, ডাকার পর বললো যে জাহিদুল মতিন আছে। তো আমার নাম শুনে ও না আসি নাই, ও খেলা বাদ দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে বলতেছে যে ওকে বলো যে আমি ওর সাথে কথা বলবো না। তো আমাকে এসে বললো, আমি বললাম যে আমি এক মিনিট ওর সাথে কথা বলবো, যে মানে আমি চাইছি যে ওর হাত ধরে আমি ক্ষমা চাবো, যে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আর কালকে তোমার সাথে কথা বলবো না, কিন্তু ওর কাছে একবার ক্ষমা চাবো সরাসরি।
ক্ষমাটা কেন?
ক্ষমাটা কেন বলতে, যে তুমি এত ভালো ই করছো আমার সাথে, এখন করবে না আমার সাথে সম্পর্ক কেন? আমি ভুল করলেও করছি, না করলেও করছি, আমি ওর কাছে ক্ষমা চাই, আমি কালকে তোর সাথে কথা বলবো না। তো তারপরে ও আসে, আসার পরে আমি ওর হাত ধরি, ধরে আমি ক্ষমা চাওয়ার আগেও আমার হাত মানে ই করে ছাইরা চলে যায়। চলে যাওয়ার পরে আমি অনেক ওখানে কান্না করি। কান্না করার পরে যে ছেলেটার সাথে আমি গেছি, রায়হান নাম, ওনাকে আমি বলি যে ঠিক আছে কি করবো এখন? ও বলতেছে যে ঠিক আছে চলো যাই। তো বর্ষা ছিল, তো নৌকায় করে আসতে হইতো, যেতে হইতো। আসার পরে দেখা যায় যে রাত্রে গেছি, তো প্রায় 8:30-9 মনে হয় বাজছে, তখন ওর সাথে দেখা করে আসার। ও আমাকে সরিষা খেয়েছেন, সরিষা। তখন ও ওখানে গেল, যাওয়ার পরে আমাকে অনেক বয়স ছিল, অনেকই আমাদের প্রতিবেশী চাচাতো ভাই, অনেক বড়। তো আমাকে ওখানে মানে রাস্তা ছেড়ে পাশে নিয়ে গেল, নিয়ে যা বলতেছে যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, কান্না করার কিছু নাই, যেভাবে আমি যেহেতু তোমাদের সম্পর্ক ভেঙে দিছি আমি আবার ঘরে দিব। তো তখন বললাম যে দেখো তুমি কি করছো, যে ও আমার সাথে খুব আমার খুব খারাপ লেগেছে, তুমি যেভাবে ওর সাথে আমার সম্পর্কটা আবার তুমি ভালো করে দিবা। তো বলে ঠিক আছে। তো তখন পাশে যায়, যাওয়ার পরে ও আমাকে আমার শরীরে হাত দেয়।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই জায়গাটিতে। আমরা শুধু একটা বিষয় আপনাকে নোটিশ করছি যে একজন মানুষ কিভাবে ডাইভার্জেন্ট বা বিপদগামী হয় সেটার পেছনে তার নিজের কতটুকু হাত থাকে, তার চেয়ে বেশি হাত কি সামাজিক পরিস্থিতির থাকে না? আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন করতে চাই। যে ছেলেটি এখানে আজকে এসে স্বীকারোক্তি দিচ্ছে তার বিপদগামিতার পথে যাওয়ার জন্য, তার ব্যাকগ্রাউন্ডটা আমরা প্রথমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সে একেবারে শৈশব, যখন সে জেন্ডার বোঝে না, ছেলে কি জিনিস বোঝে না, মেয়ে কি জিনিস বোঝে না, সৃষ্টিকর্তা তাকে যেভাবে দুনিয়াতে নিয়ে এসেছে সেটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, তখন সহপাঠী থেকে শুরু করে সমাজের সব ধরনের মানুষগুলো তাকে আঙুল দিয়ে দেখিয়ে বলছে ও তো আলাদা, স্কুলে যাওয়া যেতে চায় না, স্কুলের পরে অন্য একটি প্রতিষ্ঠানে গিয়েছে পড়াশোনা করার জন্য, সেখানেও সে একইভাবে, এবং যাদের সাথে মিশছে ফ্রেন্ড সেখানেও সে একইভাবে। এবং আরেকটি মজার বিষয় যে তাকে সাধারণভাবে ট্রিট করা শুরু করলো, তার কাছ থেকেও যারা তাকে বিপদগামী করতে চায় তারা তাকে সরিয়ে নিয়ে আসছে। তাহলে এই মানুষটিকে কি আমরা নিজে থেকেই বিপদগামী বলবো, নাকি সামাজিক পরিস্থিতি বা পারিবারিক বিভিন্ন পরিস্থিতির কারণে সে ধীরে ধীরে বিপদগামিতার দিকে যাচ্ছে? এইরকম একটি প্রশ্নবোধক চিহ্ন রেখে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। এবং আজকের এই শোটি প্রচন্ড সেন্সরিটি শো, বিভিন্ন ভাবে মিউট শব্দ ব্যবহার করা হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, শুধুমাত্র এসেন্সটা বোঝানোর জন্য এই শোটা করা হচ্ছে। এবং আমরা বারবারই বলে থাকি যে কোনো অপরাধ কিংবা ভুল, সেই অপরাধ এবং ভুল তার পেছনের কারণ, অপরাধ এবং ভুলটা কি এবং তার পরিণতি সামনে তুলে ধরে আপনাকে সতর্ক করে দেয়া যে আপনি যেন তার মতো করে ভুল না করেন, কারণ তার যে পরিণতি হয়েছে তাহলে সেই পরিণতিতে আপনাকেও পড়তে হতে পারে। আমরা 3 মিনিট পরেই ফিরে আসছি আবারও, যাহা বলিব সত্য বলিব। তাই প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন এবিসি রেডিও FM 90.2। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। আমরা আজকে এখানে পেয়েছি আমাদের অতিথি মতিনকে। মতিনের জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা এখানে আবিষ্কার করছি, এবং আপনাকে বলছি যে মতিনকে নিয়ে একটি ছবি চলছে আমাদের ফেসবুকে, আপনারা চলে আসতে পারেন। ওখানে লিঙ্ক দেওয়া আছে আরো একটি পেজের, সেখানে গিয়ে মতিনকে আপনারা দেখতেও পারেন। আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। যে পেজটি শুধুমাত্র ফেসবুক থেকে ভেরিফাইড করা, সেই পেজটি হচ্ছে আমাদের এবিসি রেডিওর পেজ। ওখানে গেলে আপনি একটি লিঙ্ক দেখতে পাবেন, সেখানে গিয়ে আপনি মতিনের ছবি দেখতে পাবেন। ওকে মতিন, আপনার কাছে ফিরি। চাচা তো ভাই, হ্যাঁ
যে রাস্তা দিয়ে মানুষ যাওয়া আশা করে আমাকে বললো যে চলো একটু ওইদিকে যাই। তো আমি যেহেতু কান্না করতেছি, আমি হয়তো ভাবতেছি যে যাই হোক সান্ত্বনা দিবে আর কি। তো আমি যাই, যাওয়ার পরেও আমাকে প্রথমে গায়ে হাত দেয়। ধর তখন আমি বলি, ওরা হাত সরাই দিয়ে যে তুমি গায়ে হাত দিও না, কি হয়েছে? তখন ও আমাকে বলে যে কিছু না, এগুলো তো বন্ধুদের ভিতর বন্ধুরা হইতেই পারে। তো তখন ওকে আমি বলি যে কি হইতে পারে, তখন ও আমাকে বলে যে বসো। তখন আমি বসি, বসার পরে ও আমাকে মানে এটা ওটা বলে, বলার পরে আমার সাথে ও মানে আমার ইচ্ছাগত ভাবে না, ও জোর করে আমার সাথে কাজটা হয় পুরুষদের সাথে। অনেক খারাপ লাগতেছে আমার যে এখন আমাকে ওর সাথে মিল করানোর কথা বলে ও আমার এরকম কেন করলো। তখন আমি তারপরে যেহেতু অনেক রাত, আমি ছোট, তখন আমি ওর সাথে যেহেতু আসা লাগবে, আমাদের বাড়ি অনেক দূর, ওর সাথে আসি অনেক কষ্ট করে। ও অবশ্যই গাড়ি করে নিয়ে আসছিল বাড়িতে, আমি হাঁটতে পারতেছিলাম না। বাড়িতে এসে আমি তখন আমার কাজের দিকেও মন যায় না। তখন থেকে আমার প্রায় 5-6 দিন জ্বর আর গা ব্যথা।
আপনি কি কাউকে এটা শেয়ার করেননি যে আপনার সঙ্গে ধরনের ঘটনা ঘটলো?
শেয়ার করা বলতে আমি কার কাছে শেয়ার করব, এগুলো কার কাছে শেয়ার করব? আমি যখন আমার স্কুলে যেগুলো হইতো যে আমার কণ্ঠ নিয়ে, তোগুলো আমি মায়ের কাছে শেয়ার করতাম, কিন্তু এগুলো নিয়ে আমি কার কাছে শেয়ার করব? আমি পারতেছি না, মানে কাউকে বলতে পারতেছি না এগুলো। তো আমি নিজের থেকে নিজে নিজে অনেক কষ্ট পেতেছি যে ঠিক আছে আমি কাজও করব না, আমি বাড়িতে থাকবো। বাড়িতে আমাকে মা জুতিল মারে, ভাইয়া জুতিল আমাকে বাইথান তাড়াইও দেয়, সব ঠিক আছে আমি তাও যাবো, কিন্তু আমি কাজে যাব না। তখন আমি ওখানে কাজে যাওয়া বন্ধ করে দিতে চাই। তখন বাড়ি থেকে আমাকে বলে যে তুমি করবা না, কাজ করবা না, তো করবা কি? তখন আমি বলতাম যে আমি এখানে থাকবো না, আমি ঢাকা যাব, ঢাকাতে দেখি ভালো করে বাসা যায় কিনা। তো এর ভিতরে মেজ ভাইয়াকে ফোন করি, মেজ ভাইয়া বলে যে ঠিক আছে, ছোট মানুষ যেহেতু তোমাকে কোথায় দেওয়া যায় ওইভাবে একটা ই করে তোমাকে আনবো। প্রায় অনেক মানুষের সাথে আমার এরকম সম্পর্ক হইতে লাগে। দেখা যায় আমি চলতেছি, আমার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে চলতেছি, তাদের ভিতরে আবার দেখা যায় অনেক মানুষ আমাকে বলতে এই ছেলে এদিকে আসো। তো যাইতাম, যাওয়ার পরে বলে যে বাড়ি কোথায়, বলতাম অমুক জায়গায়, আব্বার নাম বলতাম, বলার পরে বলতো যে মানে তখন আমি আমার চুলগুলো বড় করে রাখতাম, আর আমি সবসময় শর্ট কাপড় চোপড় পরতে ই করতাম আর কি, আবার চেন পরতাম, ঘড়ি রাখতাম এরকম। তখন দেখা যায় আমাকে ডাকতো, ডাকে বলতো যে ঠিক আছে তোমার সাথে কথা বলি, আচ্ছা বলেন তাহলে ওদের যাইতে বলো, মানে এরকম অপরিচিত একজন লোক। তখন আমি বলতাম যে ঠিক আছে, আমি আবারই করতাম যে কি বলবে
আমার
বাড়িতে থাকা অবস্থায়। তো তখন আমি আমার না একটাই খারাপ লাগতো, তখন কেউ যদি এরকম বলতো তখন আমার ওই রাহানির কথা মনে হতো যে ও যে এরকম এই কাজগুলো করছে, এনারা চুতিল এরকম করে, তখন না আমি বলতাম যে না আমি পারব। তারপর বলতে না সমস্যা নাই, আমি মানে দেখা যেত যে অনেক আমার বাবার চাইতে বড়, তারপরে আমার ভাইদের চাইতে বড়।
আপনার এলাকাতে এসব?
এলাকাতে আমাদের গ্রামের আশেপাশে যে গ্রামগুলো আছে ওখানে ওই লোকগুলা, তো দেখা যায় যে আমি চিনতাম না, ওনারা আমার পরিচয় নিত, আমি অতটুকু তাদের কিছু বলতাম না। দেখা যায় যে অনেক বয়স্ক, আমাকে একদিন একজন বলে যে ঠিক আছে কথা যেহেতু বলবা না, তাইলে আমি অমুক বাড়িতে কাজ করি, তো ওই বাড়িতে আসবা। তখন আমি যাই, যাওয়ার পরে ও আমাকে বলে যে সিনেমা দেখতে যাবে। তখন আমি বলি যে ঠিক আছে যাব। তখন ওনার সাথে যাই, যে আমি আবার অনেক সিনেমা দেখতে আগে খুব পছন্দ করতাম, সিনেমা দেখি। দেখার পরে আসার পথে উনা আমাকে অনেক যেগুলো গাড়ি রাস্তা আমাকে গাড়ি রাস্তা করে নিয়েছে, কিন্তু বাড়ি আমাদের বাড়ি পাওয়ার প্রায় অনেকখানি আগে গাড়ির রাস্তা মানে ওখানে কাঁচা রাস্তা, ওখানে গাড়ি চলে না। তখন ও আমাকে বলে যে ঠিক আছে চলো আমরা হাইটে যাই। বললাম যে ঠিক আছে। তে ওনা আমাকে রাস্তা দিয়ে না নিয়ে চকে যে খেত বলে যে ওই ওখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি যাই, যেহেতু সন্ধ্যা হইতেছে সমস্যা নাই, আমার বাড়ির আশেপাশেই তো। যাওয়ার পরে ওনা এক জায়গায় বসে, বসার পর বলে যে ঠিক আছে তোমাকে না আমার অনেক ভালো লাগে, এরকম বলে। মানসিক মানুষ ভালো লাগতেই পারে, আমি এগুলা বলি। বলে যে না তারপরেও মানে তোমাকে অন্যরকম ভালো লাগে। আমি হাসি, ওনার ছেলেও আবার আমার চেয়ে বড়। তখন ওনা আমাকে প্রথমে আমার তো আমি অবাক হয়ে যাচ্ছি, কি ব্যাপার এই পাগল নাকি, এরকম পুরুষ মানুষ আর একটা ছেলে মানুষের এরকম তো দেখি নাই। তো তখন ওনা আমাকে ওই রায়হান ওদের মতোই আবার গায়ে হাত দেয়। দেওয়ার পরে ওনা আমি তখন বলি যে দেখেন সন্ধ্যা হইতেছে, আশেপাশে মানুষ মানে মানুষ বোঝা যেতেছে, আবার সন্ধ্যা হইতেছে তো বোঝা যেতেছে না এরকম। তখন ওনা আমাকে জোর করে আমার, তখন আমি আরো কষ্ট পাই যে এনাকে আমি প্রথম কালকে পরিচয়, আমাকে বললো সিনেমা দেখতে যাবো, আমি ওনাকে গেছি যে আমার বলে ভালো লাগছে এরকম হ্যান ত্যান অনেক কিছু বলছে, তো এগুলা কি। তো তারপর আমি ওনার সাথে আর কথাই বলি না, ওনার সাথে ওই কাজ হওয়ার পর আমি কোনো কথাই বলি না। আমি ওনাকে বলি যে আপনি এখান থেকে যান, আমি কানতেছি, জোরে চিৎকার করতেছি না, লোকজন আসলে বলবে যে কি ব্যাপার কি হয়েছে, হয়তো আমার গ্রামের পাশে আমাকে হয়তো সবাই চিনবে যে অমুকের ছেলে। তখন আমি এগুলো না ভেবে আমি জোরে চিৎকার না করে আমার মতো যে চোখ সহ্য করার মতো সহ্য করে আমি ওনাকে বলি যে আপনি চলে যান, আপনি আমার সাথে আর কথা বলবেন না। তখন ওখান থেকে চলে যায়, আমি আমার বাড়িতে চলে আসি। আসার পরে ওখানেও আমি প্রায় পাঁচ ছয় দিন আবার অসুস্থ হয়ে পড়ি। আমি বাড়িতে মানে কাউকে এগুলো বলতে পারতেছি না, আমার সাথে যে ওরা ছিল ওদের আমি বলতে পারতেছি না যে আমার সাথে ওরা এইরকম কাজ করতেছে, মানে বলার মতো আমার কোনো ই নাই। এগুলো কাক বলবো, বলে তো মানুষ সিসি করবো, খারাপ ভাববো এইরকম। তো তখন দেখা যায় যে এরকম করতে করতে প্রায় কয়েকজন এরকম, আমি আবার যেহেতু সিনেমা দেখতে পছন্দ করতাম, আমাকে আমি কাজে যাই না, আমি সিনেমা আমি রঙ্গিল টেলিভিশন আর সিডি কেনার জন্য জেদ করি যে আমাকে কিনে দিতে হবে। তখন কিনে দেয় আমি দেখা যায় যে সিডির যে ইগুলো ছিল, ওই ফিতাগুলো ছিল ছবির, ওগুলো আমি ভাড়া আনতাম। কিন্তু ভাড়া আনবার যায় দেখা যায় যে দোকানে যা আমি কথা বলতাম দেখা যায় দুই তিনজন তাকায় রয়েছে, এরকম আমি ই করতাম, কিছু বলতাম না। দেখা যায় যে আসার পথে দুই তিনজন এরকম পাস লাগত আমার পিছিয়ে পিছিয়ে। রাস্তায় ওনারা তিন চারজন দুজন ছিল, আমাকে ডাকে ডাকে বলে যে কি ব্যাপার, তোমার বাড়ি কোথায়। তারপর আমি বলি যে আমাদের গ্রামের নাম বলি, তো বলে যে তোমাকে দেখতে ভাল লাগে, তুমি সুন্দর, মানে নানান বাহানার কথা বলতো। তখন আমি না হাসতে মানে বলতাম যে মানসিক মানুষ ভালো লাগতেই পারে। তখন আমাকে যখন জিগায় জিগানে পরে আমাকে বলে যে আজকে তুমি কি ছবি নিছো, তখন বললাম যে যে ছবিটা নিছিলাম নাম দেখাইলাম যে দেখেন। দেখলো, দেখার পর বলে যে ছবিকে এখন দেখবা, বললাম যে হ্যাঁ। বলে ছবি দেখা শেষ হলে আমাদের ওখানে একটা গ্রামের ওইদিকে একটা ব্রিজ আছে, বলে ব্রিজের এদিকে আসো আমরা দুজন থাকবো। তখন বলছে কেন আসবো, বলে যে আসো কথা আছে, তুমি ছবি পছন্দ করো তোমাকে ভালো ভালো ছবি নিয়ে দিব, দোকান থেকে কিনে দিব, মানে ভাড়া না কিনে দিব। তাই আমি বলি যে কেন কিনে দিবেন কেন, পরে আসো তারপরে দেখা যাবে। তো আমি ছবি আমি দেখি না, দেখা যায় দুই দেড় ঘন্টা পরে আমি চলে আসি। আসার পরে দেখি যে ওনারা দুজন আছে ওখানে থাকার পরে, ওনারা আমাদের ওখানে দেখা যায় যে শাল বন আছে, শাল বন সন্ধ্যার একটু আগে, তো শাল বনের ওইদিকে আমাকে রেখে নিয়ে যায়। তো যখন নিয়ে যাবার লাগে তখনই আমি আমার সব মনে পড়ে যেতেছে পিছনের ওগুলা যে তাহলে এরাও এরকম। তখন আমি বলি যে না আমি যাবো না। তখন ওরা দুজন আমাকে ধরে হাত ধরে, ধরার পরে শালবনের ভিতরে ওরা দুজন আমাকে ওদের ইচ্ছা মতো আমি চাইছি যে দেখি একটা ভালো মানুষ জটিল হয়, সবাই তো একরকম হয় না, দেখি ওনার
যেখানে বিশ্বাস করছেন সেখানে
সেখানে আমি করছি যে জাহিদুল ওর সাথে চলছি ও একরকম ছিল, আর একজন ওনার সাথে একা, দেখি তারপরে এরা দুজন একজন তো ভালো হবে, এইভাবে আমি
মানে একটা বন্ধু বন্ধু পাওয়ার
জন্য অনেক জেদ হয় যে মানুষ এত খারাপ এতই। তো আমি এগুলো আমি নিজের থেকে করবো, দেখাই দিব। হয়তো আমি একা পারবো না, যদি না হয় আমি আমার একটা গ্রুপ করব, দুই তিনজন মিলে। কিন্তু আমি শিক্ষা দিব যে আমাকে যেভাবে আমি কিছু না বোঝার আগে যেরকম আমাকে সবকিছু ওরা আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি ওদের সাথে বুঝুক না বুঝুক আমি জানি না আমি খারাপ ব্যবহার করব। তখন দেখা যায় যে আমার নিজের থেকে আমি প্রথম তো আমার এরকম যে আমি কয়েকজনে নিজের ইচ্ছা মতোই ডাকি, মানে প্রথমে তাদের সাথে এমন ব্যবহার করি যে আমাকে দেখে কেউ বলে না যে আমার ভিতরে খারাপ কিছু আছে কি, আমার ভিতরে তো জানে না যে আমি কি, আমার ভিতরে যদি জানতো তাহলে বুঝতে যে আমার মতো পাপি মনে হয় দুনিয়ায় আর নাই। তখন নিজের থেকে আমি ওগুলো শুরু করে দিই সবার সাথে। দেখা যায় আমি তখন কাজে যাই, যাওয়ার পরে কাজ করি, যেহেতু কাজ না করলে অনেক বড় হয়ে গেছি, কাজ না করলে তো সংসারে দেখা যায় যে সবাই খারাপ বলে যে কাজ করে না বইয়ে বইয়ে খায়। তখন আমি কাজে যাই, যাওয়ার পরে কাজে থা যাওয়া আসা আমি করি, ঠিক আছে আগে যাই কিন্তু ওদিকে একটু আগে আসি, দেখে বাসায় এসে আমি বাড়িতে যখন আসি আসার পর আমি আগে থেকে প্রদর্শনী জিনিসগুলো ব্যবহার করতাম, ওগুলো আমি ব্যবহার করতাম। আর একটু মানে আমি কোনো মেয়েদের কোনো পোশাক পরতাম না, ছেলেদের পোশাক পরতাম, কিন্তু একটু ভাব টাপ ধরে মানে প্রদর্শনী নিয়ে একটু পাউডার মাখছি এরকম করে আমি বের হতাম সন্ধ্যার একটু আগে বের হতাম। হওয়ার পরে আমি আমার গ্রামেরই দুই একটা গ্রাম পরেই আমি যাইতাম। যাওয়ার পরে আমি দেখতাম যে আমি রাস্তা দিয়ে দুই চারজন মেয়ে যাইতো, আমার তাদের প্রতি কোনো আমি খারাপ নজরে আজ পর্যন্ত তাকাই নাই। দেখা যায় পাঁচজন ছেলে গেলে আমি তাদের ভিতরে একজন চয়েস করতাম, ছেলেরা মেয়েদের চয়েস করে আর আমি ছেলেদের চয়েস করতাম।
মানে আপনি কি এটা ন্যাচারালি করতেন নাকি মানে আপনার এমনিতেই হতো নাকি আপনি ইচ্ছা করে করতেন?
মানে ইচ্ছাগত ভাবে প্রথমেই করছি যে আমি এটা করবো, কিন্তু পরে আমার এটা মানে আমার অভ্যাসে পরিণত
হয়ে গেছে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় আপনাদের জন্য একটি SMS পুল রাখছি। যে ঘটনাটা আমরা এখন পর্যন্ত আবিষ্কার করেছি ব্যাকগ্রাউন্ডে এবং ওর অপরাধের যাবার যে বিষয়টির মুহূর্তে এসে আমরা দাঁড়িয়েছি, সেখানে আপনাকে আমরা একটা প্রশ্ন করতে চাই যে ও যতটুকু বলেছে ততটুকু আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে? আপনি যদি মনে করেন ও যা বলছে তা সত্যি তাহলে লিখবেন ইয়েস, আর যদি মনে করেন যে ও যা বলছে তা সত্যি নয়, তা বিলিভ করা যায় না, তার মধ্যে অনেক কিন্তু রয়েছে, তাহলে আপনি লিখবেন নো। লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। অর্থাৎ নিয়মটা হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। আমরা একটু পরে কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো SMS পোলের রেজাল্ট। ওকে,
তখন আমি আমার নিজের থেকে যেহেতু কয়েকবারই করি, করার পরে আমি দেখা যায় যে এমন হইতেছি যে তখন আমার ভাল লাগে না, যে মনে হয় যে ছেলেদের সাথে চলাফেরা না করলে উঠা বসা না করলে মনে হয় যে আমার কেমন জানি লাগে। মানে আমি তখন আমি ভাবতাম যে এটা একটা প্রতিশোধ নিব, যে দেখি কয়জন আমার সাথে এরকম করতে পারে আর আমিও পারি,
এটা প্রতিশোধের নেশার
মতো। হ্যাঁ, তারপর আমি এরকম করার পরে আমি দেখা যায় নিজের থেকে এখন আমার নিজেরই ভালো লাগে না। দেখা যায় যে আমি বিকেলে বিকেলে বাইরে হইতাম, হওয়ার পরে আশেপাশে গ্রামে এখানে ওখানে যাইতাম, যাওয়ার পরে দেখা যায় যে একদিন যদি না যাইতাম মনে হতো যে না মানে কি কেমন জানি লাগতো, খুব খারাপ লাগতো,
অভ্যাস হয়ে গেছে।
হ্যাঁ, খারাপ লাগতো যে মানে কি যেন হইল না কি যেন এরকম খুব খারাপ লাগতো। তো তখন আমি দেখা যায় যে আমি খুব ই হয়ে যায় যে আমার প্রতিদিন ছেলেদের সাথে মিশতেই হবে। তখন আমি আমার নেশার মতো হয়ে যায়, আমি প্রতিদিন তখন ছেলেদের সাথে মেশা শুরু করি। দেখা যায় যে আমাদের গ্রাম পরে যে আশেপাশের গ্রামগুলো আছে, আমি আশেপাশের গ্রামে যাইতাম এই জন্যই যে গ্রামের মানুষ যেন না বুঝতে পারে, গ্রামে হয়তো মানুষ জানে, জানা জানি হলে এটা ফ্যামিলিতে চলে গেলে তখন মানুষের মুখ দেখাবো কিভাবে। তখন দেখা যায় যে আমি এরকম করতে আমি এখন নিজেদের গ্রামের ভিতরে জড়াই যাই। দেখা যায় যে আমি অনেক সময় বেশি রাত হয়ে গেছে কিংবা বৃষ্টি কিংবা অনেক কারণে যাইতে পারি নাই এদিক ওদিক, দেখা যায় আমি আমাদের গ্রামেরই আশেপাশের যে চাচাতো ভাইরা যারা ছিল প্রতিবেশী তাদের সাথে এগুলো আওয়াজ করতাম।
প্রিয় শ্রোতা, একটা বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, একটু পরেই ফিরে আসবো ঠিক 12:06। আজকে যার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে ফুটে উঠছে তিনি হচ্ছেন মতিন, এবং মতিনের জীবনের অপ্রিয় সত্যের শেষ পরিণতি কি এবং কতটা ভয়াবহ হতে পারে আজকে সেটা দেখিয়ে আমরা মতিনের মতো যারা ভিকটিম রয়েছেন এবং একই সাথে মতিনের সাথে যারা ধরনের ব্যবহার করেন তাদেরও ভবিষ্যৎ কি হতে পারে সেটা জানিয়ে আপনাকে সতর্ক করার চেষ্টা করছি। এবং আমরা সেটা শেষ পর্যন্ত আপনি যদি আমাদের অনুষ্ঠানে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এইসব ঘটনার এইসব পাপ এবং এইসব লিপসা এবং এইসব জঘন্য কাজের পরিণতি শেষ পর্যন্ত কি হতে পারে। আমরা ফিরে আসছি ঠিক রাত 12:06। আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 তে। আশা করছি সাথেই থাকবেন। আর মতিনকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফেসবুক ভেরিফাইড পেজ, কেবলমাত্র যেটি দেখবেন এবিসি রেডিও সেটাই হচ্ছে আমাদের পেজ। আমরা ফিরে আসছি ঠিক রাত 12:06।
যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতার, সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আর আজকে জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করছেন মতিন। মতিনকে দেখতে চাওয়া, মতিনকে কোনো প্রশ্ন করা, মতিনের কাছে কোনো কোয়ারি বা মতিনের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। এটা ফেসবুক ভেরিফাইড পেজ এবং ফেসবুকে শুধুমাত্র এবিসি রেডিওতে যে পেজটি দেখবেন যে ফেসবুকে ভেরিফাইড পেজ, সেই পেজটি হচ্ছে আমাদের এবিসি রেডিওর পেজ। এবং এখানে গিয়ে মতিনের ছবি দেখার জন্য, মতিনের সম্পর্কে যাবতীয় জানার জন্য একটি পেজের লিঙ্ক দেওয়া আছে। ওই পেজে গিয়ে আপনি মতিনের ছবিগুলো দেখতে পারবেন এবং চাইলে আপনি পেজটির মেম্বারও হয়ে যেতে পারেন। ওকে মতিন, যেই প্রসঙ্গে আমরা ছিলাম, আপনি বলছিলেন যে আপনি এক ধরনের প্রতিশোধ পরায়ণতার দিকে যাবেন এবং তারপরে সেটা আপনি যাওয়ার পরে এমন হলো যে আপনার অভ্যাসে পরিণত হয়ে গেল। সেই সময়টাতে আপনার বয়স তো পরিণত বয়স বলা যেতে পারে একটা মেয়েকে ভালো লাগার জন্য। ওই সময়টাতে সাধারণত একটা মেয়েকে ভালো লাগাটাই আপনার মধ্যে স্বাভাবিক বৈশিষ্ট্য, এরকম কোনো কিছু হতো
না ভাইয়া?
ন্যাচারালি হতো না,
ন্যাচারালি না। আমার মানে এখন একটু একটু হয়, কিন্তু আমি তারপর আমার মেয়েদের এখনো কোনো চয়েস করি নাই।
ওকে, তারপর কি হলো?
তারপর আমি মেজ ভাইয়ের সাথে যোগাযোগ করি যে ভাইয়া আমি তোমার ওখানে যাব, দেখো তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করো।
ঢাকাতে?
হ্যাঁ, ঢাকাতে আসবো। আমার মেজ ভাইয়া ঢাকাতে থাকতো। তখন আমি মেজ ভাইয়ের সাথে যোগাযোগ করি, ভাইয়া বলে যে ও আমার মায়ের চোখে ই হয় মানে ছানি পড়ে, তখন চোখে কম দেখে। তখন মা অপারেশন হওয়ার জন্য মেজ ভাইয়া ঢাকা নিয়ে আসে।
আচ্ছা।
নিয়ে আসার পরে মা অপারেশন হয়, 1 মাস 13 দিন মেজ ভাইয়ার বাসায় থাকে। থাকার পর মেজ ভাইয়া ফোন দেয় যে আমাকে বলে আর মেজ দুলাভাইকে বলে যে মাকে এসে নিয়ে যাইতে, আমি যাইতে পারবো না যেহেতু মা সুস্থ হয়ে গেছে। তখন আমি মেজ ভাইয়ার ওখানে আসি আমার মেজ দুলাভাই নিয়ে। আসার পরে দেখা যায় যে একদিন থেকে চলে যাওয়া লাগবে মাকে নিয়ে। তো একদিন রাত্রে করে শিশু পার্ক, তারপরে এখানে ওখানে ঘুরে শহীদ মিনারের দিকে, তারপরে কয়েক জায়গায় নিয়ে যায়। তো আমার না ভালো লাগে যে আমি বাড়িতে যাব না, আমি ঢাকাতেই থাকবো। এখানে কত সুন্দর জায়গা, কত সুন্দর মানুষজন, ভালো লাগতেছে, এখানেই থাক। তো আমি আইসে আর যাইতে চাই না। ভাইয়াকে বলি যে ভাইয়া আমি যাবো না, আমি এখানে থাকবো। তো ভাইয়া বলে যে দেখো এনে তো এমনি বইয়া থাকলে হইব না, আমি একটা ব্যবস্থা তাড়াতাড়ি করে তোমাকে নিয়ে আসবো। তখন মাকে নিয়ে আমরা চলে যাই, আমি আমার মেজে তুলো ভাই। চলে যাওয়ার পরে বাড়িতে যা আমি শুধু যোগাযোগ করি, আমার খালি এখানকার কথা মনে পড়তেছে যে আমি ঢাকা যাবো, ঢাকা থাকবো। আর ওখানে তো আমার যে এইগুলো ওগুলো আমি চলতেছে। তো তারপরে আমি আমার মেজ ভাইয়ের সাথে যোগাযোগ করি। আমার মেজ ভাইয়া যে মালিকের বাসায় থাকতো, ওই বাসারই ওই মালিকেরই একটা ফ্যাক্টরি আছে যেখানে এখন আমি আছি। ওখানে মানে আমার চাবি টাবি দায়িত্ব হিসেবে আমার থাকা লাগবে। তখন আমাকে ওখানে যোগাযোগ করে, করার পরে মেজ ভাইয়া বলে যে ঠিক আছে আসো। তখন আসি, আসার পরে আমি ফ্যাক্টরিতে থাকি। খুব কষ্ট হইতেছে থাকা, যেহেতু গ্রামে এনে উনি চলছি, মিশছি সবার সাথে, বন্ধুদের সাথে। তখন এখানে এটা পাইতেছি না, সবাই অপরিচিত, অচেনা সব। তো তখন আমি বাড়িতে মেজ ভাইয়ের কাছে সন্ধ্যার দিকে ফোন দিয়ে আমি থাকবো না। বলে কেন? যে এখানে কাউকে চিনি না, কেমন জানি লাগতেছে। তখন ভাইয়া বলে যে আমি না বলছি যে তুমি থাকতে পারবা না, তো ঠিক আছে এক সপ্তাহ থাকো, ঠিক হওয়া যাবে। তো মেজ ভাইয়ের কথা মতো আমি এক সপ্তাহ থাকি। থাকার পরে আমি দেখি যে না ভালোই লাগতেছে। তখন আমি আবার আমি গ্রামের এগুলো মনে করতেছি যে ঠিক আছে আমি এখানে থাকবো, এখানে তো সবাই চাকরি করে, বেতন পায়, ভালো স্যালারি পায়, তো দেখি তাদের কাছ থেকে টাকা কিছু কামাই করা যায় নাকি। মানে আমার এটা ছিল না যে আমার এই টাকাগুলো সংসারে দিব কিংবা কাউকে খাওয়াবো, আমি চাইছি যে আমি আমার মতো করে চলবো। তখন দেখা যায় যে আমি কয়েকজনের সাথে ওরকম হওয়ার পর ওরা ওখানে দেখা যায় ওখানে স্যালারি পাইতেছে, আমার সাথে এরকম হয়, আর আমাকে বলা রাখে যে ঠিক আছে বেতন পাইলেই তোমাকে এত টাকা দিয়ে দিব।
আপনি এদেরকে ম্যানেজ করতেন কিভাবে?
ম্যানেজ করতাম, দেখা যায় আমি আমার চলাফেরা, আমার যে ই ছিল, ওরা না এমনি আমাকে প্রথমে খুব ভালো জানতো। আস্তে আস্তে আমি ওদের সাথে এমন ভাবে মিশতাম যে কাছে যায় না, প্রথমে বসতাম, বসার পরে বলতাম যে আপনি এরা কয় ভাই বোন এরকম, তারপরে আপনি কোথায় থাকেন, আপনি ফ্যামিলি আছে কিনা, আপনি বিয়ে করছেন, এরকম সবকিছু বলি। যখন দেখি যে না ফ্যামিলি মানে বিয়ে করে নাই, তখন একটু আর একটু সুযোগটা কাজে লাগে বেশি করে, যে তাহলে তো এ সংসার নাই, এ আরো অন্যদিকে খরচ করবে বেশি। তখন দেখা যায় যে আমি ওই রকম ই করি, বলি যে প্রথমে ওনারই ইচ্ছা করে আমার ইচ্ছাতে আমি ওনার গায়ে হাত দিই,
নিজে
থেকেই আমি হাত দিই। দেওয়ার পরে ওনা বলে যে হাসে যে কি ব্যাপার তুমি এরকম করো কেন, তখন দেখা যায় যে আমি দুই তিন দিন চার দিনের ভিতরে ওনাকে ম্যানেজ করে ফেলাই। তখন ওনা বুঝতে পারে যে আসলে আমি অন্যরকম একটা মানুষ। তখন দেখা যায় যে ওনা আমাকে পরে বলতো যে কি ব্যাপার তুমি কি এগুলো করো, যে হ্যাঁ করি। তখন বলতো যে তো করবা এগুলা, হ্যাঁ করব। তখন বলতাম যে আচ্ছা আপনি এগুলো করবেন, দেখা যায় অন্য অন্য জায়গায় গেলে তো আপনি খরচ হইতো, এত টাকা খরচ হইতো, তো আমাকে কত দিবেন। তখন বলতো যে কত দিব, তুমি কত চাও। তখন আমি আমার এই মতো কম করে বলতাম ওনাকে, দিয়ে আমি বারবার মানে আমার টাকা উসুল করব, কামাই করব এরকম।
আপনি কত টাকা করে নিতেন এসব করতে গিয়ে?
দেখা যায় যে ওনারা পুরো মাস ওই নাইট যেগুলো থাকতো তাদের সাথে আমি ওই ই করতাম, তো তখন ওরা দিত পুরো মাসে দেখা যায় যে 2,000-1,500, মানে যে
যেভাবে
প্রতি মাসে ধরেন যে আমার প্রায় ওখানে ফ্যাক্টরিতে দেখা যায় যে আমি তখন আমার ইসেতে আমি 5,000-6,000 টাকা করে মাসে ই করতাম প্রথমে। তো তখন আমি দেখতাম যে আমি তো স্যালারি পাই, তারপরে এরকম তো ভালোই তো, খারাপ না, এরকম করে আমি আরো মানুষের সাথে মিশা শুরু করি। তো মিশতে মিশতে আমি একজনের সাথে পরিচয় হয়, তো আমি ওর নাম বলতেছি না ভাইয়া, তো ও বিয়ে করছে, কিন্তু ও আমাকে মানে ওর কাছে আমি টাকা চাই নাই, ওকে আমার ভালো লাগছে, আমি বলছি যে ওর কাছে আমি টাকা চাইবো না, আর ও যদি আমার সাথে এগুলো করে আমি ওর সাথে মিশবো।
কেন বলেছেন এটা?
এটা বলেছি ওকে আমার খুব ভালো লাগছে।
কিভাবে ভালো লাগলো? কিভাবে
ভালো লাগলো বলতে, আমি দেখা যায় যে মেয়েদের পছন্দ হইতো না ছেলেদের পছন্দ হইতো,
এই
হিসাবে আমি মানে ওকে না অনেক ভালো লেগে যায়। আমি বলি যে ঠিক আছে, ওর কাছ থেকে টাকা নিলে হয়তো টাকার বিনিময়ে হয়ে যাবে, ভালো লাগার বিনিময়ে এটা হয়ে যায়, এই জন্য আমি ওর কাছ থেকে টাকা নিতাম না। তারপরে আমি ওর সাথে এমনি মিশতে মিশতে আমি জানতে পারি যে ও বিবাহিত। তো আমি তারপরে ওকে বলি যে আপনি তো বিবাহিত, তো আপনি এগুলা কেন করেন, আপনি তো ওয়াইফ আছে, সংসার সবকিছু আছে। তখন বলতো যে সংসার থাকলে কি সবকিছু পাওয়া যায় এরকম বলতো। আমি বলতাম যে আমি তো একটা ছেলে, আমাকে দিয়ে আবার কি পাইবেন, আমি এরকম বলতাম। বলার পরে ওর সাথে দেখা যায় আমার ওগুলা হইতেছে, কিন্তু অন্যদের সাথে টাকা নিতেছি কিন্তু আমি ওর কাছ থেকে নিতেছি না। ও আমাকে না দেখা যায় যে আমার সাথে পরিচয় হওয়ার আগে ও আমাকে কিছুই দিত না, মানে ওর সাথে ওগুলো হওয়ার পরে আমাকে দিত। আমি আবার ভাবতাম কি যে কি ব্যাপার, আমি টাকা নিই না কিন্তু আমাকে জোর করে একটা জিনিস এনে দিত যে এটা না ওইটা না। আমি আবার তখন না নিতাম না কিন্তু জোর করে দিত, নিয়ে আবার কান্না করতাম যে ও তো মনে হয় ভালো কিন্তু ও আমাকে এগুলো আমার সাথে এগুলো হওয়ার আগে দিল না কে, এগুলো হওয়ার আগে দিত তাহলে তো আমি মনে করতাম যে ও আমাকে ভালোবাসতো, তাহলে তো আমাকে ভালোবাসে না, ও হয়তো আমার সাথে সঙ্গ নেয়া দেখে ও আমাকে এগুলো দিতেছে, ভালো লাগতেছে, তখন কি করবো এরকম হয়। আমি ওকে কয়েকবার প্রশ্ন করি যে আপনি আমাকে যদি এই জিনিসগুলা একদিন আগেও দিতেন তাও আমি মনে করতাম যে না আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমার সাথে এগুলো হওয়ার পরে দিলেন, আমার তো মনে হয় না যে আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমার এগুলো ভালোবাসেন। তখন বলতো যে না করতো যে না ভালোবাসি এরকম বলতো, তো আমি এখন আর কিছু বলতাম না। দেখা যায় যে ও আমাকে এমন ভাবে জানতো যে আমার মনে হয় কারোর সাথে সম্পর্কই নাই, ও আমাকে কোনদিন ভাবে বলে নাই যে কারোর সাথে সম্পর্ক আছে কিনা। আমি যার যার সাথে মিশতাম আমি তাদের খালি শুধু একটা কথা বলতাম যে দেখো তোমার সাথে তো এরকম হইলো, কাউকে যদি বলো তো আমাদের সম্মান কিন্তু কারোরই থাকবে না, তো এগুলা কিন্তু ছাপায় যেতে হবে। সবাই যার যার মতো থাকতে চলতো, কিন্তু ওর সাথে যখন পরিচয় হয়ে যায় এরকম, তখন দেখা যায় যে যাদের সাথে আমি করছি তারা বুঝতে পারে, দেখা যায় আমরা একসাথে আছি, আমাদের চলা আচরণ সবকিছুতে ওরা না বুঝতে পারে যে ওর সাথে মনে হয় ওর কোন সম্পর্ক আছে, যেহেতু আমি ওদের সাথেও মিশছি, ওদের চলাফেরা ও দেখছে, ওরা দেখছে যে আমাদের সাথে এরকম চলাফেরা করে আমাদের সাথে এরকম হয়েছে, তাহলে তো ওর সাথেও আছে। এরকম করতে করতে টুকটাক একটু একটু লোকজন মানে জানাজানি হওয়ার করার মতো হয়, তখন আমি ভয় পাওয়া যায় যে আমি এখানে আসি, আমার ভাই আয়না দিচ্ছে, আমাদের সিরাজগঞ্জেরই মালিক ফ্যাক্টরি, তো ওনার যদি জানাজানি হয় এরা যদি আমাদের বাড়ি পর্যন্ত চলে যায় তো আমার তো আর মুখ দেখানোর মতো কোনো ই থাকবে না, তখন তো আমার আত্মহত্যার কোনো পথ নাই। তখন আমি কি করি যে ঠিক আছে আমি এখনকার থেকে বড় বড় ইগুলো ধরবো, জানতে বেশি টাকা ইনকাম করতে পারি আর কম মানুষের ভিতরে থাকবো, মানুষ কমাই দিতে হবে, যেহেতু সবাই এগুলো জানলে তখন আমার এখানে থাকা যাবে না। তখন দেখা যায় যে ওখানে আমাদের মেন রাস্তায় আমাদের ফ্যাক্টরি আর একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরির সাথে নেয় সুইটার ফ্যাক্টরি, তো ওখানে নেওয়ার পরে দুই ফ্যাক্টরি এক জায়গায় করে, করার পরে ওখানে দেখা যায় যে আরো মানুষ বেশি হয়ে যায়, যে আমি দুই ফ্যাক্টরিতে আমাদের চলাচল করতে হয় থাকা লাগে, ওখানে মানুষ বেশি হওয়ার পরে দেখা যায় যে একজন দুজন করে ওখানে আরো মানুষ হয়ে যায়, তো আমি তখন ওখানে আবার তাদের সাথে আবার ওই রকম আমি তাদের কাছ থেকে টাকা নিই আর তাদের সাথে এরকম কাজ করি। পরে আমি দেখা যায় যে আবার ওই সন্ধ্যার দিক দিয়ে একটু একটু বাইরে হইতাম, আমার যেহেতু সবাই চলে গেলে চাবি টাবি সবকিছু আমার কাছে থাকে, আর যারা নাইটে ডিউটি করে ওরা তো না ফ্লোরেই থাকে, ওরা কাজ করে, কিছু লাগলে আমাদের আমাদের কাছে চায়। তো তখন আমি বাইরে হইলাম, হওয়ার পরে ওইখানে একটা নামী দামি লোক আছে, ওনার মেম্বার, ওনার নাম বলতেছি না, কিন্তু ওনা আমাকে প্রথমে একদিন ডাকে, ডাকার পরে ওখানে একটা স্কুল মাঠ আছে, আমাকে বলে যে তোমার বাড়ি কোথায়, ওখানে আমি ঘুরতেছি তো বললাম যে আমার বাড়ি আমার ওখানে সিরাজগঞ্জের কথা বলি, তুমি থাকো কই, বললাম যে ফ্যাক্টরিতে থাকি, তো ওই ফ্যাক্টরি আবার আমাদের মালিক আবার ওনারই ইসে ভাড়া থাকে, তো তখন আমাকে ওনা ডাকে, ডাকার পরে বলে যে ওনার অনেক বয়স্ক যেহেতু মেম্বার হয়েছে, তখন আমাকে প্রথমে ওনা আমাকে খারাপ প্রস্তাব দেয়
মেম্বার নিজে,
হ্যাঁ নিজে থেকে আমাকে বলে, তখন আমি বলি যে আমি তো তখন আর না করতেছি না, যে ঠিক আছে আমি তো এটা চাইতেছি সমস্যা নাই, আর এনা কতটুকু আমার সাথে সময় দিব কিংবা নিব এটা বিষয় না, আমি চাইছি যে এনা এলাকার মধ্যে প্রভাবশালী ভালো একটাই, তো এনার হাতে থাকলে তো অনেক সুবিধা হবে, দেখা যায় আমি এক জায়গায় যদি কোনো কিছু হয় ধরাও পড়ি তো যদি এনাকে ফোন দিই হয়তো কোনো ম্যানেজ হয়ে যাবে, এই সে আমি তার সাথে যোগাযোগ রাখি, রাখার পরে ওনাও দেখা যায় যে আমাকে টাকা দেয়, ওনারও আছে বাচ্চা কাচ্চা সব আছে, কিন্তু তারপরে আমাকে সময় দিত এবং আমাকে টাকা দিত, প্রচুর টাকা দিত, আমি খরচ করতাম শুধু আমার, আমি এগুলো কোনদিনও আমি আমার সংসারে এক টাকাও পাঠাই নাই, মানে আমি আমার পাওয়ার পরে আমার নিজের থেকে খরচ করছি, আর এগুলো দেওয়া মানে আমি মনে করতাম যে এগুলো দিলে মানে আমি তো পাপি, আমি তো ভুল করছি, মানে আমার এই জিনিসগুলো কাউ শরীরের ভিতরে দিতে চায় না এরকম মনে হইতো। তখন এরকম করতে করতে দেখা যায় যে আরো কয়েকজন, মানে আমি চাইলাম যেহেতু এখানে মেম্বারটা এরকম আমার সাথে করলো তো আরো কিছু কিছু লোকের সাথে হয়তো করা যাবে, তখন আমার মনে থেকে একটাই আসে, তখন আমি আরো কিছু কিছু মানে যারা প্রভাবশালী ভালোই তাদের সাথে মেশা শুরু করি, আবার যেহেতু আমি চাইতেছি যে ইনকামটা বড় করি কিন্তু মানুষ কমায় রাখি, এই জন্য আমি চাইতেছি যে ভালো যাদের কাছ থেকে ভালো টাকা পাবো তাদের সাথে মেশার জন্য, আর যারা আমাদের ফ্লোরে যারা কাজ করে তারা তো কম টাকা পায়, আর তারপরে অনেক লোক জানাজানি হবে তো ঠিক আছে ওখানে বাদ দিতে হবে, তখন এরকম করতে করতে আমি দেখা যায় প্রভাবশালী কয়েকটা লোকের সাথে এরকম হয়ে যায়, ও আমার মতো আর একজনের সাথে আমার পরিচয় হয়, ওনাও আমার মতো এগুলো করে, অনুপম শাহিন, তো পরিচয়ে ও ফ্ল্যাটে থাকতো, ও আমাকে প্রথমে একদিন মানে আমিও চলতেছি রাস্তা দিয়ে ও চলতেছে, দুজনের চোখে চোখ পড়ার পরে ও বুঝতে পারছে যে হয়তো আমি একই রকম ও কি রকম একই এরকম, তো তারপরে আমি ওকে ডাক দিই যে এদিকে আসেন, ও অনেক সুন্দর ছিল আর খুবই করে থাকতো, কিন্তু আর দোকান ছিল একটা দোকান করতো, ও কথা ঢং যেভাবে বলতো দেখা যায় যে বেশিরভাগ মেয়ে কাস্টমার যারা তাদের সাথে আপা কিংবা ভাবি এরকম করে কথা বলতো যে আমার এখান থেকে নিন সবকিছু, ওই ওর কাজটা অনেক সদাই সবাই নিত, আবার ছেলেরা যারা যাইতো তাদের সাথে এরকম মানে একটা নাম্বার নিয়ে নিত এরকম, তো আমি রাস্তায় দেখার পরে ওকে বলি যে ভাইয়া কোথায় থাকেন, বলে যে আমি ওই ফ্ল্যাটে থাকি, তো নাম্বারটা দেওয়া যাবে, হ্যাঁ দেওয়া যাবে, তখন আমি ওর নাম্বার নেই, ও আমার নাম্বার নেয়, নেওয়ার পরে ও আমাকে বলে যে আমার এখানে তো অনেক লোক আসে, তো তখন ছেলে কাস্টমাররা আসে তাদের সাথে মানে কথা বলে এমন ভাবে যে তারা বুঝতে পারে, তখন নাম্বার নেয়, নাম্বার নিয়ে ওর যে ফ্ল্যাট ওখানে ওর ঠিকানা দিয়ে দেয়, আমি আবার যাদের সাথে ওগুলো করছি আমি কোনোদিন আমার ফ্যাক্টরির ঠিকানা আমি দিইনি, বাইরে যেগুলো আছে ফ্যাক্টরি যেগুলো এগুলো জানে, তখন আমি শাহিনকে বলি যে শাহিন তাহলে আমাকে তুমি ব্যবস্থা করে দিও, দেখো যদি তোমার কাছে ভালো লোকজন থাকে একটু আমাকে ব্যবস্থা করে দিও। তখন বলে যে তাহলে তুমি আমাকে ব্যবস্থা করে দিও। ও আমাকে বলতেছে যে আমি ওনাকে বলছি যে নতুন লোকের জন্য, আর ও আমাকে বলছে তাহলে তুমিও ঠিক করে দিবা। তো আমি আমার যে আমি যেগুলো যাদের সাথে করতাম তাদের বলি যে একটা ছেলে আছে এরকম, তো ওর সাথে কি এগুলো করবা? তো ওরা বলতো যে ঠিক আছে যত বলতেছ করি। আবার ও আবার আমাকে এরকম অন্য মানুষের ঠিকানা দিয়ে দিত। এরকম আমরা ও আমাকে দিত ঠিকানা, আমি ওকে দিতাম, এরকম করে দুইজনই দেখা যায় যে এরকম চলাফেরা করতেছি। করার পরে ও আর একজনে ফোন দেয়, রাকিব নামে একজনে ফোন দেয়, ও রপ্তানি থাকে। দেখা যায় এরকম যে আমার যে নেটওয়ার্কটা হয়েছে, আমি যেখানে থাকি আশেপাশের মানে অনেক দূরে দূরে নবীনগর, তারপরে রপ্তানি, জামগড়ার ওইদিকে সব দিকেই না আমার মানে মানুষ হয়ে গেছে। আমি দেখা যায় যে আমার অফিসে যে আমার বসেরা আছে তাদের সাথে যদি কোন জায়গায় আমাকে নিয়ে যায়, যাওয়া যাইবার লাগলে দেখা যায় অনেক সাথে দেখা হয়ে যায়, তখন ডাক দেয় যে কি ব্যাপার দোস্ত কই যাও, এরকম করে কথা বলে। তো ঠিক আছে, ওগুলার কিছু মনে করি না, যেহেতু স্যার জিজ্ঞাসা যে কি ব্যাপার কে এটা, বলতাম যে চেনা বন্ধু এরকম এরকম করে অনেক মানে আমার নেটওয়ার্ক অনেক বড় হয়ে যায়। হওয়ার পরে আমি যার সাথে ওই ফ্যাক্টরি থাকতে বিবাহিত পরিচয় হইল, যাকে ভালো লাগছিল ওকে বলি যে দেখেন সবার সাথে এরকম করি, আমি বলি নাই কিন্তু মন থেকেই করতে যে সবার সাথে যা করি ওর সাথে তা করি, মানে আমার খুব খারাপ লাগে যে ভালো কি হওয়া যায় না, এরকম ই করতেছি কিন্তু পারতেছি না। তখন দেখা যায় যে ও আমাকে করতো কি, ওর ওয়াইফ ওর বাচ্চা আছে ওদের মার্কেট না করে আমাকে জিনিস কিনে দিত। আমি বলতাম যে কি ব্যাপার, আমি একদিন বাসায় গেছি, যাওয়ার পরে ও আমাকে না আমাকে জামা কাপড় সবকিছু গিফট করছে, করার পরে বাসায় গেছি, যাওয়ার পরে দেখি যে ওর ওয়াইফ ওকে বলতেছে কি ব্যাপার আমার জন্য কিছু কিনবা না। তখন আমার খারাপ লাগছে যে ওর নিজের ওয়াইফে না দেওয়া আমাকে দিল কেন।
ওর বাসায় আপনি গেলেন কিভাবে?
ওর বাসায় মানে ওই ফ্যাক্টরি থাকা অবস্থায় ও আমাকে নিয়ে যেত, পরিচয় হইতো। এবং কি ওর বাসায় ওর ওয়াইফ চাকরি করতো, দিনে থাকতো না, তখন আমাকে ও যেহেতু নাইট ডিউটি করে দিনে বিশ্রামের জন্য ছুটি পাইতো, আমাকে ফোন দিলে আমি যাইতাম
দিনের বেলা ওর বাসাতেই।
হ্যাঁ, আমরা আমি ছেলে, একটা ছেলের রুমে থাকলেও যে দরজা আটকে থাকলেও কেউ কিছু মনে করবে না, এই জন্য সুযোগটা আমরা খুবই কাজে লাগাইতাম। আর ও ই করতো যেহেতু আর ওয়াইফ অফিসে আছে, এই জন্য তো দেখা যায় এরকম ওর সাথে খুব মেশা শুরু করি, এরকম যে ওর নিজের ওয়াইফে কিছু না দিয়া ও আমাকে দিতেছে সব। তখন আমার খারাপ লাগতেছে যে কি ব্যাপার, ও নিজের ওয়াইফে ওর বাচ্চাটা এগুলো সব আছে সংসার ও না দিয়ে আমাকে।
কয় ছেলে মেয়ে ছিল ওর?
ওর তখন একটা ছেলে ছিল, এখন একটা মেয়ে হয়েছে। তো তখন আমি মানে ওকে এত ভালো লাগে যে মানে আমি করি যে ও আর কির সাথে এগুলো না করলে ওর সাথে করতেই হবে, মানে খুব ভালো লাগে ওকে। তখন আমি ওর বাসায় মানে বাসায়ও যাই এবং কি কোন জায়গায় এমনি সুযোগ পেলে ওর সাথে আমি এগুলো করি। তো করার পরে আমি অনেকদিন পর মানে এখন দেখি মাঝে মধ্যে না ওর সাথে ঝগড়া হয়, ঝগড়া হয় বলতে দেখা যায় যে সপ্তাহে চার পাঁচ দিন ও আমাকে বাসায় ডাকতো, এবং কি আমি স্টপেজগুলো আমি একদিন বলতাম যে ঠিক আছে তাহলে আপনি তো নিজের ইচ্ছা করতে পারবে, পাঁচ দিন আমাকে চাইছেন আজকে আমাকে সময় দেওয়া লাগবে কিনবে এইভাবে চাইতাম। ও বলতো যে ঠিক আছে না খারাপ লাগতেছে হ্যান ত্যান, তখন আমি জোর করতাম ওর সাথে জোর করতাম, বলতো ওর বাসায় যাইতাম অজুহাত দেখাইয়া যে হ্যাঁ আমার অমুক হয়েছে তমুক হয়েছে, মানে এক কাহিনী দিয়ে যাইতাম, যাওয়ার পরে আমি জোরকে সিটকে আটকায় ওর সাথে মানে ওজন না করতো ওর সাথে মারামারি হইতো, মারামারি দেখা যায় যে হাতাহাতি কি খুশি সব হইতো, ও আমাকে খামসা দিত আমাকে এরকম ই। হওয়ার পরে আমি মানে তখন কান্না করতাম আমি না, তখন ভালো লাগছে কিন্তু ভালোবাসতে পারি নাই, শুধু ভালোই লাগছে কিন্তু আমি মন থেকে ভালোবাসতে না, আমি কান্না করতাম, ও মনে করতো যে ও আমার খুব ভালোবাসে দেখে কান্দতেছে, কিন্তু আমি কান্না করতাম ও পাওয়ার জন্য যে ওর সাথে আমার মিশতে হবে, মানে আমার যে ইডা আমি ওর মানে আমি চাইতাম যে ওর সংসারটা দেখে ওর স্ত্রীর কাছ থেকে ওকে সরে আনা যায় কিনা, এরকম একটা প্ল্যান আমার ভিতরে আসলো।
মানে আপনি চাইতেন যে ওর স্ত্রীর কাছ থেকে ওকে সরে
দেখি পারি কিনা, একটা মানে ছেলে দেখি একটা চ্যালেঞ্জ নিয়ে দেখি কিনা পারি যায় কিনা।
প্রথম আপনার মাথার মধ্যে এটা কাজ করলো?
কাজ করলো।
ওকে,
তখন আমি দেখলাম যে মাঝে মধ্যে ওর ওয়াইফ থাকতেও যাইতাম, আমি ওর ওয়াইফে আপা বলতাম, তো তখন ওর ওয়াইফের দেখা যায় যে ওর সাথে ওর ভালো একটা সম্পর্ক দেখতেছি না। আমি ভাবতাম যেহেতু আমার সাথে বেশি টাইম পাস করতেছে, তাহলে ওর স্ত্রীর সাথে হয়তো বেশি টাইম পাস না করাতে ওর স্ত্রীর সাথে সম্পর্ক অনেকখানি ই হয়ে গেছে, দুজনের ঝগড়া হইতেছে। আমি বুঝতে পারতেছি, আমার অনেক ভালো লাগতেছে যে যাই হোক মনে যে আমি সফলতা হইতেছি, একটা সংসার ভাঙ্গার একটা ই করতেছি, তো তখন ভালো লাগে। ও যদি কাছে থাকতো, ওকে যদি আমি পাইতাম ওইটুকুই ভালো লাগতো, তাছাড়া আমার ওকে তারপরে এভাবে ভালো লাগতো না। যখন কাছে পাওয়ার জন্য ইচ্ছা হইতো মনে হইতো যে অনেক ভালো, অনেক ইলো, এরকম মনে হইতো।
ভেরি ভেরি ফিজিক্যাল অর মেন্টাল পার্ট, এবং আমরা এটা নিয়ে আমাদের সাইকিয়াট্রিস্ট যিনি আছেন তাকে জিজ্ঞেস করবো যে হাউ ইট হ্যাপেন্স ইন হিউম্যান সাইকোলজিতে, কিভাবে হয় জিনিসগুলো। যিনি আছেন আমাদের এখানে ডক্টর তাজুল ইসলাম, তিনি পুরো অনুষ্ঠানটাই শুনছেন, তিনি তার মতামত শেষে গিয়ে জানাবেন। আমরা আরেকবার একটু ফোনে তাকে চেক করতেছি। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি তো আমাদের মতিনের ব্যাপারগুলো মোটামুটি ক্লিয়ার হচ্ছেন এবং আশা করছি আমরা শেষে গিয়ে মতামত দিবেন।
তার গল্প এবং কাহিনী শুনতেছি এবং আমি আরো তার বাকি কাহিনীগুলি শুনবো, গল্পগুলি শোনার পরে আমি আমার মন্ত্রী এবং বক্তব্য দেবো।
জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ বলুন।
তো তারপরে আমি কান্না করতাম ওর পাওয়ার জন্য, এই জন্য যে ওকে আর ভালোবাসি না এরকম। তো এখন আমি এরকম করতে করতে দেখা যায় যে ওর সাথে আমার মারামারি হইতেছে এবং প্রথম ওর সাথে এক বছর আমার কথা কওয়া বন্ধ হয়ে যায়, কথা বলা ওর সাথে বন্ধ হয়ে যায়। তো কথা বলা বন্ধ হলেও আমার প্রবলেম নাই, কারণ আমার তো অনেক লোক আছে, ওর সাথে না মিশতে পারলেও আরো তো অনেক লোক আছে, মিশতে পারবো। তো ওর সাথে এক বছর কোনো কথা হয় না, দেখা এক জায়গায় আমরা একই ফ্যাক্টরিতে, আমাদের ফ্যাক্টরিতে কাজ করতো, দেখা হয় কিন্তু কথা হয় না। আমি আমাদের অফিসের সাথে আমাদের রুম করা আছে, ওখানে আমরা থাকি। তো আমি একদিন শুয়ে আছি, কথা বলে না এক বছর, দেখি যে ও আসে আমার পাশে শুয়ে আছে। তো তখন আমি ওকে বলি যে কি ব্যাপার আপনি এখানে, বলে যে মানে আগে যে আমার সাথে যেগুলো করতো ওটা বলে। তখন আমি কোনো কিছু না বলে আবার ওর সাথে জড়ে যাই, জড়া যাওয়ার পরে এরকম আবার অনেক চলতে থাকে। আশেপাশে তো লোকজন আছে, মানে ও বুঝতো যে মনে
কতগুলো মানুষের সাথে জড়াতেন।
আমি গ্রামে থেকে প্রায় 46 জন 48 জনের মতো গ্রামে থেকে আসার পরে, ঢাকা আসার পরে আমার মোট 104 জন হয়েছে।
104 জনের সাথে আপনি ধরনের ভাবে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন, এদের মধ্যে বিবাহিত
অবিবাহিত সব? মানে আমি একটা জিনিস ই করতাম, মানে এখানে কিন্তু বয়স্ক লোক যারা আছে আমি শুনতাম যে মিশতে, মানে মিশতাম এই জন্য যে আমি খালি ই করার জন্য, পরীক্ষা করার জন্য যে সবার সাথে মিশবো, আমার জীবনটা সবার কাছে বিলিয়ে দিব, আমি দেখি মানে কি হয়। তখন আমি সবার সাথে মানে বয়স্ক প্রায় আমার প্রতিবেশী এক দাদা ছিল গ্রামে, ওনার সাথে, ওনার ওয়াইফ ছিল না কিন্তু আমি ওনার, ওনার বয়স্ক ছিল, আমি যারা ওনার যে লাঠি গুলা মুছে দিতাম, ওনার মানে অনেক অনেক যত্ন করতাম, যত্ন করার।
বয়স কত ছিল?
বয়স প্রায় 50-এর উপরে ছিল।
প্রিয় শ্রোতা, একটা বিরতির ঘন্টা বেঁচে গেছে, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি, এবং এই ফাঁকে আমরা দেখে নিতে চাই SMS পোলের রেজাল্ট। চলুন দেখা যাক কম্পিউটার কি বলছে। ওকে প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে যে 73% হচ্ছে ইয়েস, 20% হচ্ছে নো, এবং বুঝতেই পারছেন বাকি 7% হচ্ছে নো কমেন্টস। আমরা বিরতি নিতে চাই, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিব তে, এবং আমাদের যে অতিথি রয়েছেন তাকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরছি ঠিক 4 মিনিট পর।
This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু এবং আজকে জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে প্রকাশ করছেন মতিন। মতিনের কাছে আমি আবারও ফিরে যেতে চাই, আর আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে এসে অকপটে বলতে চান, কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি কি হয়েছিল, লাখো মানুষকে যদি সচেতন করতে চান আসতে পারেন। আসার জন্য নিয়ম হচ্ছে প্রথমে আপনি লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB যেটা আমাদের অনুষ্ঠানের শর্টকোড, স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। আমরা ফিরছি মতিনের কাছে। হ্যাঁ মতিন, আপনি যে প্রসঙ্গে ছিলেন,
তো তখন আমি ওনার বাড়িতে যাইতাম, যেহেতু ওই দাদার ওয়াইফ মারা গেছে অনেক আগে, তো আমি যা ওনার সেবা করতাম। দাদা নাতি যে সম্পর্ক ওই রকম মানে খুবই হয়ে যায়, যার পরে আমি দেখা যায় যে বয়স্ক লোকে ঘরে তার লোকজন যাবে না, তখন আমি তার সাথে তাকে মানে ইচ্ছাগত ভাবি, যেহেতু বয়স্ক লোক আমি ভাবছি যে জটিল ওনা জোর করে, যেহেতু বয়স্ক আমার সাথে তো পারবে না, আমি যেমনি হোক জোর করে ওনার সাথে, মানে আমার ই ছিল যে মানে সবার সাথেই করব, এরকম ইচ্ছা ছিল।
মানে আপনার টার্গেট ছিল যে আমি যেহেতু নষ্ট হয়ে গেছি,
আমি সবার সাথেই নষ্ট এই আমি কাজগুলো করব, তখন ওই দাদার সাথে মানে আমি ওগুলো করি। ওনা আমাকে বলছে যে দেখ আমি তো বয়স হয়ে গেছে, আমি তো এখন তো আমার মানে দুনিয়া থেকে কখন জানি চলে যাই, তো এটা ঠিক না। আমি তখন আমি বলতাম যে চুপ করো তো, এটা ঠিক না, বেটি এটা আমি দেখব, চুপ থাকো। ওটা তো আমার গ্রামের যে বয়স্ক লোকটার কথা বললাম এটা। তারপরে আমি ঢাকার যে ওর সাথে জড়ায় যাই, আবার অনেকদিন সম্পর্ক 6 মাস কথা হয় না এই জন্যই যে আমি ওকে চাই, ও আমাকে চায়, অনেক সময় দেখা যায় ইষ্ট ভাবে একজন একজনকে চাইলেই তখন মারামিল লাগে, তখন একটা কিছু হয়ে যায়। তো একদিন আমাদের অফিসেই তখন ও কাজ করে, কাজ করতেছে, আমি ও তখন নন্দনে ঘুরতে গেছে, ও ঘুরতে যাবে, আমাকে গল্প বলতেছে যে কালকে যাবো, টিকিট কাটছি, ও যাবে, ওর ভাইয়া যাবে, সবাই যাবে, তো আমাকে বলতেছে যে আর একটা টিকিটের জন্যই করলাম, তোকে নেওয়ার জন্য তো হইল না। আমি বললাম যে আমাকে নেওয়ার জন্য হইল না। তখন আমি ওকে সেই রাতে আবার একসাথে থাকি, থাকার পরে ওকে আমি বলি যে আমার সাথে এগুলো করতে হবে, তো বলে যে না, এখন আমি জোর করি যে না আমার সাথে করতেই হবে। তখন ও আমাকে বলে যে আমি কি তোর সাথে কি এগুলো করার জন্য কি তোর সাথে সম্পর্ক করছি। তখন আমি বলি যে আজকে এই কথা বলতেছেন কেন, আরো আগে তো বলতে পারতেন, এবং আমি যখন আপনার সাথে এগুলো করছি তখনও তো আপনি আমাকে বলতে পারতেন যে করবেন না। ওখানে তখন আমি রাগ করে যে আমার এই যে এখানে এখনো দাগ আছে, দেখা যায় লিখছি এই জন্যই যে ওরা জানি বুঝে যে আমি ভালোবাসি, আর আমার প্রতি জানি ওরা দুর্বল হয়ে পড়ে, আর আমি জানি আমার সুযোগগুলো আমি কাজে লাগাইতে পারি, আমার যে টার্গেট গুলো ছিল আমি এই জন্যই হাত কাটতাম, তাছাড়া মন থেকে ভালোবাসতে পারতাম না। শুধু একটাই কারণ ছিল যে আমি যেদিন দেখবো যে কোন ছেলে আমাকে ভালো পরামর্শ দিতেছে, আমাকে না করতেছে সবকিছু এবং আমার সাথে এগুলো করতেছে না, তাহলে আমি তাকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে মেনে নিব। যতদিন আমি না পাবো ততদিন আমি এগুলো করবই। তখন আমি চাকু দিয়ে কাটি, কাটার পরে রক্ত বাইরে হয়, আমি হাত চাপা ধরি, ধরার পরে ও আমাকে এসে বলে যে আমি যখন চিৎকার দিই ও আমাকে হাত দেখে তখন আমাকে একটা জোরে থাপ্পড় দেয়, দেওয়ার পরে আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি। তখন অনেকক্ষণ পর দেখি যে ও পাশে, তখন আমি দেখি যে আমি চাকু দিয়ে 3 জায়গায় কাটছি, তো শিলে দেওয়া লাগছিল এখানে। তখন ওর সাথে এরকম সম্পর্ক হইতে হইতে ওখানে আর একজন কাজ করে, ওনার অনেক স্বাস্থ্য ছিল, অনেক মানে বিয়ে করছে, তো আমি চাইলাম যে ওর সাথে আজকে এগুলো করে হাত কাটলাম, তারপরে ও এগুলো আজ করলো না, আমার জেদ হইলো যে ঠিক আছে ওর সাথে আমি সম্পর্ক করবো না, ওর সাথে আর কোনো ই থাকবে না। তখন আমি ওই অব্যাহ দিয়ে আমি আর একজনের সাথে সম্পর্ক করি, দেখা যায় যে ও তখন বুঝতে পারছে যে ও মনে হয় অন্যজনের সাথে সম্পর্ক আছে, যেহেতু আমাকে চাইতেছে না, আমার সাথে মিশতেছে না। তখন আমি একদম মনের ইচ্ছা থাই যে আজকে হাত কাটছি, যদি বেশি বড় পরিণত হয়ে যায় আমি তো অন্য কিছু করতে পারি, মানুষজন জানাজানি হলে তো অন্য কিছু হয়ে যেতে পারে, অতএব আমি ওর সাথে মিশবো না। তখন আমি আরেকজনের সাথে মেশা শুরু করি, ওর সাথে মিশতে মিশতে দেখা যায় যে ও আমাকে না পায়া ও সন্দেহ করতেছে যে আমার মনে হয় যে ওর সাথে সম্পর্ক আছে। আবার যার সাথে নতুন মিশলাম ও আবার মানে এমন হয়েছে ও ওর সংসার, ওর যে ছেলে মেয়ে, ওর ওয়াইফ আছে, ওর মনে হয় যে ওর কিচ্ছু নাই, শুধু আমি আছি। মানে আমি বুঝতে পারি, যখন বুঝতে পারি যে ও আমাকে খুব ভালোবাসে, তখন আমি একটা কাজ আমার মাথার ভিতরে আসে যে আমি ওর সংসার নষ্ট করে দিই।
মানে সংসার নষ্ট করার যে প্ল্যান সেটা আপনি পারছেন না,
পারছেন না।
এর আগে আপনি সাকসেস হননি, পরেরটা আপনি সাকসেস করার চেষ্টা করছেন।
সাকসেস করার চেষ্টা করছি দেখি। তখন আমি নতুন যে ওর সাথে মিশি ওকে বলি যে ঠিক আছে আপনি আমাকে কতটুকু ভালোবাসেন, বলে যে আমার জীবন যত দিয়ে দেই তাও মানে শেষ হবে না তোমাকে ভালোবাসা। তো তখন দেখা যায় ওর সাথে মিশতেছি ও সহ্য করতে পারতেছে না, আবার ওর সাথে মিশতেছি ও সহ্য করতে পারতেছে না। তখন আমি তো মানে একটা বিপদের মুখে পড়ে গেলাম যে যত ওরা গন্ডগোল করে হয়তো একটা জেদের কারণে হইতে পারে। তখন আমি কি করি, নতুন যে ওনার নাম আফাজ ভাই, ওনার সাথে আমি মিশা শুরু করি। কয়েকদিন হওয়ার পরে উনি দেখা যায় যে মানে সব ভুলে গেছে, অফিসে যাওয়ার পরে আমাকে ফোন দিতেছে আসো বাসায়। আমি বাসায় যাওয়ার আগে দেখা যায় যে ওর বাসায় যে নাস্তা গুলা থাকতো সব বাদে আরো জিনিস আমার জন্য নিয়ে যেত। এক্সট্রা ভাবে তুমি আমার ছোট ভাই, তোমাকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি, তো ঠিক আছে ভালোবাসেন। এরকম করার পরে এখন অনেকদিন পর ওনার মেয়ের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে ওনার মেয়ে আবার আমাকে মামা ডাকতো, বলতেছে মামা এখানে বিয়ে হলে আমার হাতে মেহেদি কিন্তু আপনি দিয়ে দিবেন। ওনার মেয়ের বিয়ের দিনই মানে প্রথম ওনার সাথে আমার প্রথম হয় ওখানে। ওখানে হওয়ার পরে তারপরে যে কয়েকবার হয়েছে ওনা আমার জন্য পাগল হয়ে গেছে বেশি, যে ও সংসার সন্তান সবকিছু ভুলে গেছে। এখন দেখা যায় যে আমি একটা জিনিস শুধু বলছি যে মানে একটা জিনিস নিয়ে পছন্দ হয়েছে শুধু বলবো, ওইটার নাম অর্ধেক বলছি, দেখা যায় যে অর্ধেক বলার আগে ও বলে ওটা আইনে দিয়ে দিছে। মানে দাম কত কি সমাচার এটার কোনো প্রশ্ন আমাকে করতে দিত না। এ তো মানে আমাকে অনেক ভালোবাসে, তাইলে তো দেখি কি করা যায়, সংসারটা আমি শেষ করব। এই জীবনে তো অনেকের সাথে মিশলাম, একটা ভালো বন্ধু পাইলাম, কোনো কিচ্ছু পেলাম না, সবাই শুধু আমাকে ধিক্কার দিচ্ছে আমার সাথে এরকম খারাপ কাজ করছে, কেউ ভালো কোনোদিনই করে নাই। আমি সবকিছুই গিফট পাইছি ভাইয়া, সবকিছুই আমার জীবনে মানে মানুষের চলার পথে যা যা লাগে আমি সবার কাছ থেকে সবকিছু গিফট পাইছি। কেন আমাকে তো আমার সাথে এগুলো করার আগেও তো এগুলো দিতে পারতো, আমাকে একটা ভালো বন্ধু মনে করতে পারতো, এগুলো তো না ভাবে আমাকে এগুলো হওয়ার পরে দিতেছে কেন, কি করা। তারপরেও চলতাম মিশতাম মানুষের যেগুলো দিত, অনেক সময় না করতাম এই কারণে যে ওনারা জানেন আমাকে খারাপ লোভী না ভাবে, কিন্তু আমি নিতাম। আমাকে অফিস থেকে কিনে দেওয়া হয় 3400 টাকা দিয়ে মোবাইলটা, আমি মোবাইলটা মানে রাখতে পারি না, মানে আমি ব্যবহার করতে পারি না ভালো করে। তো আমি তখনও আপাতত আমাকে বলে ঠিক আছে মোবাইল এটা রাখা দরকার না, আমি তোমাকে মোবাইল কিনে দিব। তো তখনও আমাকে প্রথম একটা এই যে এখন যে মোবাইলটা আমার কাছে আছে, ও আমি আর একটা কথা বলি নাই যে আমি বাড়িতে ওখানে যে গাড়ি যাওয়া আসা করে, তো মালিক যাওয়া আসা করে, আমি দেখা যায় যে অনেক সময় বাড়িতে অনেক কিছু কিনে পাঠাই দিতাম। তখন দেখা যায় যে আমি বলছি যে এই জিনিসগুলো লেওয়া লাগবে, দেখা যায় ও যে দোকানে খাইতো ওই দোকান তার সব অন্য নামে নিয়ে দিছে। নিয়ে দিছে দেওয়ার পরে ও বলতেছে ধরো, তো আমি বলতাম যে মানে অনেক টাকার জিনিস কি ব্যাপার আপনি এত টাকার জিনিস, বলতো নাও সমস্যা নেই তুমি বলছো না নাও, আমি এগুলো সব বাড়িতে পাঠাই দিতাম। ও আমাকে মোবাইল কিনে দেয়। তারপরে আমি আর একটা মনিটরের খুব শখ ছিল, বলি যে আমার একটা মনিটর লাগবে, যেহেতু অফিসে টিভি আছে ওটা তো সবসময় দেখা যাবে না, তখন আমাকে ও একটা মনিটরও কিনে দেয়। আর ডিস বিলও দিয়ে দেয় প্রতি মাসে,
ডিস বিল
হ্যাঁ ও দিয়ে দেয়, যে মানে ও আমাকে কোনো খরচ আমার নিজের কোনো টাকা খরচ করতে দিবে না। অনেক অবাক হয়ে যে এটা আবার কেমন মানুষ।
এই লোকটির নাম কি ছিল বললো?
আফাজ,
যার মেয়ের বিয়ে হয়ে গেল।
হ্যাঁ
ওকে।
তো তখন আমি ওনাকে বলি যে ঠিক আছে আপনি কত ভালোবাসেন আমি আপনাকে পরীক্ষা করব। তো বলে যে তুমি যা বলবা আমি তাই করব, আমি সব পরীক্ষা দিতে পারবো। তখন ওনাকে বলি যে আচ্ছা আপনি আপনি কি আপনার ফ্যামিলি সব ছেড়ে আমাকে মানে আমাকে ভালোবাসতে পারবেন, ধরেন যে আপনি সবকিছু বাড়িতে পাঠিয়ে দিলেন সবাইকে, একটা বাসা ভাড়া করে থাকলেন আমার সাথে মিশলেন, থাকতে পারবেন? বলে যে হ্যাঁ পারবো। তখন আমি বলি যে ঠিক আছে, আমি তখন মনে মনে প্ল্যান করি যে তাহলে আমার প্ল্যানটা মনে হয় এবার সত্যি হবে। তো আমি যেহেতু বলছে ও আমাকে অনেক ভালোবাসে, যেহেতু একটা টাকা আমাকে খরচ করতে দিবার চায় না, একটা জিনিস আমি বলছি যে এটা খাবো, ও দেখা যায় সাথে সাথে মানে বলা দেরি, ও আইনে দেওয়া দেরি নাই দিত, তো ওকে দিয়ে কাজ হবে। তখন আমি বলি যে ঠিক আছে না, যেহেতু ওরা অফিসে চাকরি করতো, আমি বলতাম যে ওর যেহেতু তিনটা মেয়ে আছে বাড়িতে গেলে হয়তো অন্যরকম হয়ে যাবে, তো এখানেই থাকুক সমস্যা নাই, কিন্তু সংসারটা দেখি কিভাবে কি করা যায়। তখন আমি ওর সাথে আরো বেশি মিশি, মিশি বলতে আমি মানে যেমন যে ও আমাকে ভালোবাসতেছে কিন্তু আমি ওকে ভালোবাসতে পারতেছি না, মানে ওকে ঘৃণার মতো করতেছি, কিন্তু ও আমার মন থেকে ভালোবাসতেছে, বুঝতে পারতেছি না যে ও এরকম করে কেন। তো ওর যখন মেয়ের বিয়ে হয়, ওই আফাজ ভাইয়ের মেয়ের বিয়ে হয়, মেয়ের বাসায় আমাদের দাওয়াত করে, তো আফাজগার মেয়ে বলে যে মামাকে নিয়ে যেতে, মানে আমাকে নিয়ে যেতে। তখন আমি যাই, যাওয়ার পরে ওখানে এক রাত থাকি। ওই দিনই আবার যে এর আগে যার সাথে পরিচয় ছিল ওনাও বিবাহিত ছিল বললাম যে রানা নাম, তো ও ওকে ফোন দেয়। দেওয়ার পরে বলে যে মতিন কি আপনাদের ওখানে গেছে আপনার সাথে? ও বলে যে না, মানে ও বলছে এই জন্য যে ও ওর সাথে দেখতে চায় না আমাক, পর ও দেখতে চায় না আমি যে ওর সাথে বাসায় গেছি। তখন ও ফোন দিছে কিন্তু আফাজ ভাই বলছে যে না আসেনি। তখন আফাজ ভাই আমাকে বলতেছে যে রানা ফোন দিছিল এই কথা বলছে। বললাম আপনি কি বলছেন? বলছি না। বললাম ও তো অফিসে গেলে তো দেখবে আমি নাই, তখন তো জানবে যে আমি কোথায় আছি, আর আমি অফিসে তো বসেদের সাথে বইলেই আছি, তো তখন তো জানবে। তো আপনি মিথ্যা কথা বললেন কেন? কয় তুমি ওর সাথে মিশতে পারবে না, ওর সাথে মিশতে পারবে না, তুমি শুধু আমার সাথে মিশবা।
জেলাস ফিল করে,
হ্যাঁ
মানে
হিংসা মনে করে। তখন আমি বলি যে ঠিক আছে আমি ওর সাথে মেশা আগে একটু, যেহেতু মিশছি দেখছে জানছে তো এখনো সহ্য করতে পারতেছে না। তখন আমি বলি যে ঠিক আছে মিশবো না। তখন ওর সাথে আমি দেখা যায় যে ও থাকা অবস্থায় ওর সাথে আমি মিশি না, ওর সাথে আবার দেখা যায় যে রাগারাগি হয়েছিল আবার মিল হয়ে গেছে। কিন্তু যখন ও দুইজনে অফিসে থাকে, দুইজনে অফিসে থাকা অবস্থায় আমি আফাজের সাথে বেশি মিশি এবং ওর সাথে কথা বলি। আর ওর সাথে না কথা বলার একটা কারণ যে আফাজ ভাই জানি মনে করে যে ওর সাথে কোনো সম্পর্ক নাই, ওকে মনে হয় আমি দেখতেও পারি না ভালোবাসি না কিছুই না, এই জন্য আমি ওর সাথে মানে আফাজ ভাই থাকা অবস্থায় আমি ওর সাথে চলিও না মিশিও না। তো এরকম করার পরে দেখা যায় যে আফাজ ভাই করে কি বাসায় যায়, অফিস শেষে আসে, আসার পরে দেখা যায় আমরা ওই শিফটি করা ডিউটি ছিল ওদের, দেখা যায় রানা যখন আমার সাথে আসে ও এসে দেখতো যে দেখি ওরা কথা বলতেছে নাকি। জ্যোতিল আমি আমার সাথে জ্যোতিল একজনের দেখে কথা বলতে, তখন ও আমাকে পরে এগুলো প্রশ্ন করত কেন কথা বলছো, কি বলছে, ওর সাথে তুমি গা ঘেঁষে বসছো কেন, এরকমই করতো। ও মানে সবসময় খালি সন্দেহ করতেছে যে না বসবে না তুমি, শুধু আমার কাছে বসবে আর কারো কাছে বসতে পারবে না।
আপনি কি যে এতগুলো ছেলের সাথে ভাবে মিশতেন, which is called divergent relationship, বিপদগামী সম্পর্ক, এটা কি আপনার ওই ছেলেটা জানতো যে ছেলে আপনাকে নিয়ে জেলাস ফিল করছে, হিংসা উদ্দেশ্য?
না,
দুজনের একজনও জানতো না,
একটা লোক ছাড়া একটা লোক কোনোদিনও জানতো না,
একটা লোক ছাড়া একটা লোক কোনোদিনও জানতো না, প্রত্যেকই চেপে রাখতো,
প্রত্যেকেই চেপে রাখতো। এবং আমি কথা আর এমনই করতাম, আমি বলতাম যে দেখো তোমরা এখন টাকার বিনিময় করতেছো, অনেক সময় তোমাদের কাছে টাকা নেই সমস্যা নাই করতে পারবা, কিন্তু কাউকে কিছু বলতে পারবে না। আর আমাকে দেখে আশেপাশের লোকজন কেউ আঁচ করতে পারবে না যে আমার ভিতরে কোনো পাপ আছে। এখনো অনেকেই মানে এরকম ই করে যে ছেলেরা অনেক ভালো, কিন্তু যখন ভালো বলে তখনই আমার চোখে পানি আসে যে আমি ভালো তো ছিলাম কিন্তু এখন তো নাই। আর এখন আমার যে অবস্থা, মানে এটা যদি মানুষ জানতো তাহলে তো আমাকে কোনোদিনই ভালো বলতো না, ভালো বলবেও না। আমার সাথে দেখা যায় যে আফাজ ভাই খালি ঝগড়া হইতেছে, এখন আমাকে নিয়ে হিংসা করতেছে, আবার আমি কার সাথে কথা বললে আমাকে সন্দেহ করতেছে। এরকম করতে করতে দেখা যায় যে কেমন জানি হয়ে যায় যে ও এত পাগল কেন আমার জন্য, মানে একটা ছেলে এত পাগল কেন, ওর তো সংসার আছে সবকিছুই আছে আমার জন্য এত পাগল কেন, আমি একটা ছেলে, আমি তারপরে আমি ভালোবাসতে পারতেছি না এই কারণে যে ও আমাকে জ্যোতিল আমাক একটা গিফট জ্যোতিল আমাক আমার সম্পর্ক হওয়ার আগে দিত আমি মন থেকে ভালোবাসতে পারতাম, জ্যোতিল এগুলো হওয়ার পর দিছে দেখে আমি কাউকে মানে মন থেকে ভালোবাসতে পারি না। আমি খালি বলতাম যে আমার এগুলো হওয়ার জন্য একদিন আগে একটা জিনিস আমাকে একজন দিত, তাহলে মনে করতাম যে না আমাকেই ভালোবাসে, কিন্তু কেউ এগুলো হওয়ার
মানে আপনার শরীরকে ভালোবাসে, ইনফ্যাক্ট আপনি যেটা বলতে যাচ্ছেন। ওকে, কি দাঁড়ালো শেষ পর্যন্ত এই সম্পর্ক?
এই সম্পর্ক পরে ও তো মানে দেখা যায় যে ও যে স্যালারি পাইত সব টাকা আমার পিছে খরচ করতো,
এই আফাজ
খরচ করতো, কিন্তু ওর বাসায় যাওয়া আসা করতেছি ভাবি, তারপরে আমি যে ওর মেয়ে আমার মামা বলতো ভাগ্নির, আমি কিন্তু ওদের কোনোদিন খারাপ নজরে দেখতাম না, কারণ আমার একটাই টার্গেট ছিল ছেলেদের সর্বনাশ কিংবা একটা কিছু করা, কোনোদিন মেয়েদের কোনো ই করতে মানে আমার কোনো ই ছিল না। তখন ওদের সাথে সম্পর্ক ওরা মানে এত ভালো জানছে, আর আমাকে আফাজ ভাইও তাদের বাসায় এমন ভাবেই করছে যে আমি মানে তাদের একটা সদস্য হয়ে গেছি, কিন্তু তার সাথে যে এরকম সম্পর্ক।
আপনারা কোথায় করতেন এইসব কাজ?
এইসব কাজ ধরেন যে আফাজ ভাইয়ের তিনটা মেয়ে ছিল, বড়টা বিয়ে হয়ে যাওয়ার পরে আর যে দুটা ছিল ওই দুটা মানে স্কুলে ভর্তি করে দিছে, আর ভাবি চাকরি করতো
মানে বাসাতেই করতো,
বাসাতেই ফ্যাক্টরিতে যেহেতু আমাদের লোকজন ছিল ই ছিল না, তখন ও আমাকে মানে সুযোগ পাইলেই ফোন দিত আসো, অনেক সময় বলতাম যে না, তখন দেখা যায় যে রাগ করতো কিংবা বিষ খাবো কিংবা আত্মহত্যা করবো এরকম করতো, আমি না ভয় পেতাম যে আল্লাহ ও যেরকম আমার জন্য পাগল, আমি কিছু করার আগেই ও সবকিছু আইনে দেয় সবকিছু দেয় জুলিগুলো করে বিপদে পড়ে যাবো, সংসার আছে, আবার সংসারের তো ধ্বংস একদিকে আছে, কিন্তু ও যখন বিষ্কার কথা বলতো তখন আমার ওর বাচ্চাদের কথা মনে হইতো যে যদি কিছু করে বসে তিনটা মেয়ে অত ছেলে নাই, ওদের ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাবে। তখন আমি কি করি যে না ঠিক আছে আমি আসি, তখন ওর সাথে যাবে বাসায় এগুলো হইতো।
শেষ পর্যন্ত এটা কি দাঁড়িয়েছিল?
শেষ পর্যন্ত আমি যখন আমরা একই দিয়ে বাড়ি যাবো, আমি এক বছর পর বাড়ি যাবো, ভালো লাগতেছে যেহেতু অনেকদিন যাই না, আর যেহেতু বাড়িতে যে সবার সাথে মিশতাম এখানে মিশছি, মানে সব মিলে অনেক মানে ভালো লাগতেছে আর কি। আর তখন আমি কি করি ওই এর ভিতরে আবার ও মানে দিন রাত মিলে আমার সাথে যে কাজটা করতো ওইটাও মানে নিম মানে হিসাবের বাইরে চলে যাইত, দেখা যায় যে না পাইলে পাগল হয়ে যাইতো। তারপরে অনেকেই করতো, আমার ইচ্ছাগত ভাবে কমই চাইতাম কিন্তু ওই বেশি, ওই বেশি আমাকে দেখা যায় একদিন মানে আমরা আমি কিন্তু আগে একবার বলছি আর আগে যে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করি, আমি যখন যাই করছে আমি যা আমার আমার আর একটা কাপড় কোনোদিন ধরি নাই, আমার সব কাপড় চোপড় কাইছে গোসল করার পরে আমি একটা জিনিস ধরি, এরকম করতে করতে এখন দেখি ও না অসুস্থ হয় মাঝে মধ্যে। তো আমি ওকে ও আমার সাথে এরকম করে আমি বলি যে এত হয়ে গেছে যে ও আমি দেখতাম যে মাঝে মধ্যে না ও না ওর হাত অবসর যেত, তো আমি বলতাম যে ই ভাবি থাকতো অফিসে, তারপরে বাচ্চারা দুজন স্কুলে থাকতো ওই অফিসে আসতো না, তখন ফোন দিলেই দেখা যায় বলতো যে ভালো লাগতেছে না যাবো না, তখন আমি বাসায় যেতাম, যাওয়ার পরে দেখতাম যে অসুস্থ, তখন আমি বলতাম যে দেখেন আপনি যে এত পাগল হন এত আমার সাথে যেগুলো এত সময় কাটান এগুলো তো এত ভালো না, একটু কমায় করলে তো হয়, এত সময় দেওয়ার কোনো মানে আছে? বলে যে না আমি আমার মনে হয় যে তোমাকে না পাইলে তোমার সাথে কথা না বললে তোমার সাথে না থাকলে মনে হয় যে আমার কিছুই নাই, এরকম করত। তখন আমি কিছু বলতাম না, তো আবার কিছুদিন পর আবার সুস্থ হইতো, ওর পরে আবার দেখা যায় যে সুস্থ হইলেই আবার আমার আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যেত। তখন আমি বলতাম যে মানে একটাই ছিল যে আমি সংসার নষ্ট করবো, আবার একদিকে একটু একটু খারাপ লাগতো যে না করবো না, কিন্তু আমি চাইতাম যে দেখি একজন জটিল ভালো পাই যে না আমাকে পরামর্শ দিতেছে এগুলো করো না, ও আমাকে বলছে যে তোমার কি আর কারোর সাথে এরকম সম্পর্ক আছে এবং কি রানার সাথে এরকম সম্পর্ক আছে, আমি বলছি যে না আপনি স্যার আমার কেউ নাই, এবং কি যেই এরকম করতো আমি তাকে এই কথা বলতাম যে একমাত্র আপনি আমার প্রথম আপনি শেষ আপনি ছাড়া কেউ নাই, এইরকম আমি বলতাম সবাই। তো এরকম বিশ্বাস নিয়ে ওরা আমার সাথে মিশত। তো তারপরে আমি আফাজ ভাইকে বার বার মানা করতাম যে দেখেন একটু কমায় আমার সাথে থাকেন, এত থাকেন না, ও তো মানে সুস্থ হইলে আবার আমার সাথে মিশত, আর এদিকে তো টাকা ব্যয় প্রচুর টাকা ব্যয় করতেছে সংসারে, ভাবি চাকরি করে যেগুলো রাখছে ওগুলো আমার পিছনে খরচ করতেছে। আমি বলতাম যে আল্লাহ আপনি তো এই তো এই স্যালারি পাইছেন দোকানে দিচ্ছেন সংসারে খরচ, তারপরে তাসলিমা পাখিদের স্কুলের খরচ সব দেওয়ার পরে আপনার কাছে এত টাকা, তখন বলতো যে তোমার ভাবি আমার কাছে টাকা রাখে, ওই টাকা ধরো যে তুমি চাইছো তোমার বিপদ তোমার সমস্যা আমি থাকতে পারি না আমি তোমাকে দিয়ে দিতেছি।
রাইট, আপনি ঈদের প্রসঙ্গে ছিলেন,
ঈদ তখন আমি ঈদের ভিতরে আমি এক বছর পর বাড়ি যাব, তখন আফাজ ভাইকে বলি যে ঠিক আছে আমিও যাব, তো আমি যাব, আমি তো ঈদের ভিতরে একা একা পড়ে গেছি, মেজো ভাইয়া তো প্রায় ঈদের চার পাঁচ দিন আগে চলে যায়, তো আমাদের অফিস আবার বন্ধ হওয়ার পরে যেহেতু আমি অফিসে আমার একটা দায়িত্ব আছে তারপরে যাওয়া লাগবে, তো আফাজ ভাই বলে যেহেতু ওর বাড়ি ছিল রাজশাহী, বলে যেহেতু আমরা একটা গাড়ি ভাড়া করছি ওরা অনেকজন যাবে, তো আমরা তো সবাই রাজশাহী, তুমি তো সিরাজগঞ্জ, আমি কড্ডে নামলে আমরা আমি যাইতে পারবো। তখন আমাকে বলে যে ঠিক আছে দেখি তোমার জন্য একটা, ও আমি জানি যে আমি ওকে বললে ও যদি আমাকে কুলি করিয়া নিয়ে যা লাগে ও নিয়ে যাবে, হাইটটা হলে ও নিয়ে যাবে যদি আমি বলি, আমার এটা বিশ্বাস আছে কারণ ও আমাকে অনেক ভালোবাসে।
প্রিয় শ্রোতা, আরো একবার বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা এই জায়গাটা থেকে ফিরে এসে পরিণতির জায়গাটিতে যেতে চাই, যে এই ধরনের অসুস্থ অস্বাভাবিক এবং গুনাহের সম্পর্ক এবং অস্বাভাবিক রকমের শারীরিক সম্পর্ক, এটা কত রকমের কর্তৃত্ব অপরাধ আপনারা নিশ্চয়ই জানেন, এটার মধ্যে গিয়ে একটা মানুষ কিরকম অস্বাভাবিক জীবনযাপন করে সেটার পরিণতি আমরা দেখব শেষের দিকে এসে, এবং একই সাথে যারাই সব কাজে লিপ্ত হন, ব্যভিচার যেটাকে আমরা বলি এই ধরনের কাজে লিপ্ত হন, তারা শেষ পর্যন্ত কতটা অসুস্থ মানসিকতা সম্পন্ন মানুষ হয়ে থাকে সেটার উদাহরণ আমরা দেখার চেষ্টা করব, এবং কি ধরনের প্রবলেমে পড়তে পারেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে আমাদের সঙ্গে যিনি আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি পুরো বিষয়টি শুনছেন, তিনি তার মতামত জানাবেন, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তিনি করবেন, তার মতামতগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ফিরে আসছি ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে, আর আজকের এই অতিথি যিনি আছেন মতিন, তাকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি এবিসি রেডিওর মেম্বার হয়ে যাবেন, এবং একই সাথে ওখানে যে পেজটির লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে গেলে আপনি মতিনের ছবিটা দেখতে পাবেন, এবং একই সাথে আপনি ওই পেজটিরও মেম্বার হয়ে যেতে পারেন। আমরা ফিরে আসছি ঠিক রাত একটায়। প্রিয় শ্রোতা, আমরা ঠিক রাত একটার টাইম চেকের সঙ্গে সঙ্গে আবারও ফিরে এসেছি বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিবতে। এখানে এসে মানুষ তার জীবনের অপরাধ এবং ভুলগুলো স্বীকার করে, এই অর্থে যে তার মতো করে ভুল এবং অপরাধের থেকে আপনি ভুলেও কখনো যাতে না পা বাড়ান, কারণ তার মতো পরিণতি যেন জীবনে কখনো কারো না হয়। একজন মানুষ কতটা বিপদে থাকলে এই ধরনের চিন্তা করতে পারে যে আমার মতো বিপদ যেন আর কখনো কারো না হয়? তাহলে বুঝতেই পারছেন যে যাহা বলিব সত্য বলিবতে যারা আসেন তাদের কোনো রিটার্ন নেই আপনাদের কাছ থেকে। তারা প্রচন্ড রকম ভৎসনা, তারা প্রচন্ড রকম গালি, প্রচন্ড রকম স্ল্যাং আপনাদের কাছ থেকে, বিভিন্ন রকমের বিরূপ আচরণ পেয়ে ফিরে যান। তাদের মনে কোনো কষ্ট নেই আপনাদের জন্য, এই অর্থে যে আপনি অনেক বেশি খারাপ ব্যবহার করেছেন। বরং মনে কষ্ট পাবে তখনই যদি তার মতো করে আরেকজন মানুষের জীবন সে সমাজে দেখে, এবং সে চায় না তার মতো পরিণতি কখনো কারো হোক। কারো কান্নার শব্দ হয়তো আপনি শুনতে পান, এধারের পাশ থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন আপনি ওপাশ থেকে শুনতে পান, কারো কান্নার শব্দ আপনি শুনতে পান না, কারণ চোখের জল গড়িয়ে পড়ার শব্দ ইথার ধরতে পারে না, কিন্তু তারপরও টপটপ করে চোখের পানি পড়ে, যে পানিগুলো আমরা এই পাশ থেকে দেখি। সেরকম একটি গল্প নিয়ে আজকের যাহা বলিব সত্য বলিব চলছে, এবং এই যাহা বলিব সত্য বলিবকে যারা একটু ক্রিটিক্যাল জায়গা থেকে দেখছেন তাদেরকে আমরা বলতে চাই, দেখুন এটা একটা অপরাধ এবং এটা একটা পাপ। আমাদের সমাজ এবং আমাদের ধর্ম যাই বলি না কেন কোনোভাবেই এই ধরনের সম্পর্ককে কোনোভাবেই সমর্থন করেন না, এবং এগুলো ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে পারিবারিক পর্যায় থেকে শুরু করে সামাজিক পর্যায়ে বিভিন্নভাবে এগুলো আমাদের মনোজাগতিক যে বৈকল্য, আমাদের যে সামাজিক পরিস্থিতি সেটার সাথে কোনোভাবেই ম্যাচ করে না, এবং সেই জায়গাটি থেকে এই ধরনের সম্পর্ক একজন ব্যক্তি মানুষের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে কত বড় বিপদ ডেকে আনতে পারে সেটার উদাহরণ আজকে আমরা এখানে রাখার চেষ্টা করছি। এবং একইভাবে একজন মানুষ যখন এই সম্পর্কে জড়িয়ে যায় সেটা আসলে ইচ্ছাকৃত থাকে নাকি অনিচ্ছাকৃত সেটার বাস্তব উদাহরণও আজকে আমরা ব্যাকগ্রাউন্ডে তুলে ধরেছি। আমরা চলে যেতে চাই আমাদের অতিথির কাছে, তারপরে তার বাকিটুকু আমরা জানবো, পরিণতির দিকে যাবো। তবে তার আগে আপনাকে আরো একবার বলছি যে প্লিজ আজকের যিনি সাইকিয়াট্রিস্ট রয়েছেন ডক্টর তাজুল ইসলাম, তার কাছ থেকে এই পুরো অনুষ্ঠানটি নিয়ে তার যে বিশ্লেষণাত্মক মন্তব্য সেটা আপনি অবশ্যই শুনবেন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষে তাকে ফোনে ধরবো, তিনি আমাদেরকে শুনছেন। আর প্রিয় শ্রোতা, মতিনকে যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওকে মতিন, যে জায়গাটিতে আমরা ছিলাম,
তো ভাইয়া আমি আফাজ ভাইয়ের সাথে যে আমি যে কাজগুলো করছি ওই সময় আসলে যে এইস হওয়ার যে একটা আক্রান্ত হওয়ার যে একটা ই থাকে, ওগুলো যে কোনো ব্যবস্থা মানে ওগুলার কোনো ওগুলা আমি ইচ্ছা করে বলতাম না, ও চাইত না।
মানে আপনি যখন আফাজের সাথে এই ধরনের সম্পর্কে জড়াতেন সেই সম্পর্ক পুরোপুরি অনিরাপদ স্যার?
হ্যাঁ, কোনো নিরাপত্তির কোনো ব্যবস্থাই আমরা নিতাম না, কারণ আমি একটা জিনিস ভাবতাম যে ছেলে ছেলে। তারপরেও একটা জিনিস এখন বুঝতে পারছি যে তখন আসলে কি ইগুলো করছি এখন আমি বুঝতে পারতেছি, যেহেতু
এটা আমরাও বলছিলাম আমাদের শ্রোতাদেরকে, ও কেন বলছে এই কথাটা কি বুঝতে পারছি, এবং শেষের দিকে আমরা শেষের দিকে যাবো, আমরা একটু আবিষ্কার করতে চাইছি ঘটনাটা শেষ দিকে গিয়ে কি হয়েছে। ওকে, তারপরে কি হলো?
তারপরে তো এরকম, তারপরে আমরা বাড়িতে যাওয়ার প্ল্যান করি, তো আমি ওকে আফাজ ভাইকে বললাম যে আমি বাড়ি যাবো, তো আমি তো একা পড়ে গেছি, আমাকে ব্যবস্থা করেন না। তখন বলে যে ঠিক আছে আমি ব্যবস্থা করবো, তুমি নিশ্চিত চিন্তা করো না। তখন আমি আমাকে বলে আজকে রাত 10টার দিকে আমাদের গাড়ি ছাড়বে, তুমি রেডি হয়ো। তখন আমি অফিসে আমার যেহেতু যে একটা দায়িত্ব আছে সবকিছু আমি স্যারদের বলি, বলার পরে আমি তাদের সাথে যাওয়ারই করি আফাজ ভাইদের সাথে। তো বাসায় যাই, তারপরে ভাবি অনেক কিছু মানে আচার বানায়, তারপরে অনেক কিছু বানায় যে গাড়ির ভিতরে, অনেক যেহেতু ঈদের ভিতরে গেলে তো জানিনি তো অনেক জ্যাম হয় গাড়ি, তো বানায় নিয়ে যায়। কিন্তু যাওয়ার পরে ও প্রথমেই না আমাকে বলে যে জানো কতদিন তোমার এখানে থাকছি, বাড়িতে গেলে 7-8 দিন বাড়িতে থাকবো, ভাল লাগবে না তোমার সারা। আর আমার জন্য আমাকে বলছে যে আর কিছু মানে আমরা যে একদম একদম সবকিছুই করে বাড়ি বাসা থেকে বাইরছি, তখন আমাকে বলতেছে তোমার কিছু লাগবে নাকি। ও কিন্তু মানে ওর সর্বস্ব মানে ওর ওয়াইফের যে ইনকামের টাকা, ওর যে টাকা সব কিন্তু আমার কাছে খরচ করছে, তারপরে মানে আমরা বাসাতে আমাকে বলতেছে কি লাগবে। তখন আমি ওকে একটা বলছি আমাকে একটা বরিস ফিকে মেয়ে দেন, তখন আমাকে সাথে সাথে বাসাতে বাইরের পর দেখি যে ও আমাকে দোকান থেকে ডাইনে দিচ্ছে। তো আমরা যখন গাড়িতে উঠবো তখন ও আমাকে বলে যে আমার ভাল লাগতেছে না, কেমন মানে ওই যে মাঝে মাঝে যে অসুস্থ হইতো, আমি তো ওকে মানা করতাম যে
এই যে অসুস্থ হতো সে মাঝে মাঝে কি হতো, জ্বর হয়ে পড়ে থাকতো, হাত পা ঠিকমতো কাজ করতো
না, জ্বরটা খুব না কিন্তু হাত পা অবশ্য হতো, হাত পা মানে ও নাড়াইতেই পারতো না, ওর কোনো শক্তি ছিল না, ওর ভিতরে কোনো শক্তি।
এই সময়টা কি ওষুধ খেলেও ভালো হতো না?
ওষুধ খেলে ধরেন যে তাও 4-5 দিন পরে, এটা ডাক্তারে যেহেতু ও অনেক মোটা ছিল, তারপরে ডাক্তারে বলে একটা কিছু ওর ওয়াইফ অনেক ভয় পাইতো যে এখন যদি আমার স্বামীর কিছু হয়ে যায় তো আমার 3টা মেয়ে ভবিষ্যৎ।
ডাক্তারের কাছে যেত না?
হ্যাঁ যেত।
ডাক্তার কি বলে?
ডাক্তার কি বলতো এটা আমি জানতাম না, ও যাইতো, ও ভালো জানে।
ও আপনাকে কখনো বলতো না?
আমাকে বলতো না, আমি বলতাম যে আচ্ছা আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে কি বললো? বললো যে বলছে যে ওষুধ খালি সেরা যাবে। তো আমি তখন বলতাম যে মানে ও একটা জিনিস আমার খারাপ লাগতো যে হিসাব আমার এখনো মনে হয় না যে ওর সাথে আমার কতবার এগুলো হয়েছে,
বুঝতে পেরেছি।
তারপরে আমি গাড়িতে ওঠার আগে ও আমাকে বলে যে আমার হাত পা ওই রকম হইতেছে, মানে যেরকম হয় মাঝে মধ্যে। তখন আমার সাথে ওগুলো করার পরেই ওর এগুলো সমস্যাটা হয়। আমি বাবির কাছে পরে শুনছি যে এগুলো আগে অতটুক হইতো না, মানে একটু, কিন্তু আমার সাথে ওগুলো করার পরে বেশি। তো গাড়িতে ওঠার আগেও আমি বলি যে তাহলে আপনি ট্যাবলেট কেনেন, তো আমি আবার জানিং করতে পারি না আমার জন্য ট্যাবলেট কেনে যেহেতু বমিটা না হয় গাড়িতে, ও ওর জন্য ওর যে হাত পা ব্যথা ব্যথা করতেছে আমি বুঝতে পারছি যে ওর সমস্যা হয়ে যাবে গাড়িতে যাওয়ার পরে। তখন দুজনই ট্যাবলেট ও খায়, ওর সমস্যার জন্য আমি খাই। খাবার আমরা গাড়িতে উঠি, ওঠার পরে আমরা বাড়িতে, আমি আমাদের বাড়িতে সিরাজগঞ্জ কড্ডা যেতে প্রায় 7:00 বাজে। তো তারপরে এরকম মানে সারা রাস্তা যাই, যাওয়ার পরে তো দুজনে তো মানে সবাই সিটি সিটি যার যার মতো একটু করে ঘুমাইছে, যেহেতু সারা রাত, তো আমরা গল্প করি। আরো আমাকে বলতেছে জানো 5-7 দিন থাকবো, এরকম ভাল লাগবে না। আমি না তখন অতই করতেছি না, কেয়ার করতেছি না, সমস্যা কি, আমি কোনো ই ভাবতেছি না। তখন আমি বাড়িতে কড্ডা নামি, নামার পরে দেখি যে ও তখন আমাকে মানে ঈদের যে সালামিটা তখনও মানে সবকিছু দিতেছে, সবকিছু আমাকে ওই দিয়ে একটা সাদা শার্ট বানায় দিছে, তারপরে একটা প্যান্ট বানায়, 2টা প্যান্ট বানায় দিছে, তারপরে একটা সাদা লুঙ্গি কিনে দিছে, মানে আমার সবকিছু দেওয়ার পরে মানে আরো দিতে এসে। তখন আমি আমার বাড়িতে কড্ডায় নামি, নামার পর দেখি যে ও না গাড়িতে যে জানলা, জানলা দিয়ে তাকায় রয়েছে। তখন আমি নামার পরে ওর দিকে তাকাই, তাকানোর পরে আমার তখন একটু না ওর প্রতি খুব টান লাগে যে ও মানে আমাকে খুব ভালোবাসে, যতগুলো আমাকে নাই ভালোবাসতো তাহলে এত কিছু দেওয়া।
একটা জিনিস বুঝতে পারছি যে মানসিক ভাবেও আপনার তার সাথে এক ধরনের অ্যাফিলিয়েশন করে উঠেছে। ওকে, আমরা সামনের দিকে যাই। তারপর
তারপরে আমি বাড়িতে আসি, আসার পরে প্রায় বাড়িতে আসার 20-25 মিনিট পরে ও আমাকে বলে যে বাড়িতে যাওয়ার পরে ফোন দিবা। আমি আমার ওটা আবার খেয়াল থাকে না, বাড়িতে যাওয়ার পরে আমার সমবয়সী বন্ধুদের ওদের পায়ে আমি ওগুলো ভুলে যাই। তো তখন দেখি যে আফাজ ভাই আমাকে ফোন দিচ্ছে, দেওয়ার পরে বলে যে কি ব্যাপার বাড়িতে গেছো আর আমাকে ভুলে গেছো? বললাম যে না ভুলি নাই, ফোন দিব তো পরে দিব নে। পরে বলে যে কথা বলে, বলার পরে পরের দিন ঈদ, ঈদের দিন সারাদিন খুব আমরা অনেক আনন্দ করছি, যেহেতু কুরবানির ঈদ অনেক আনন্দ করছি, তো সারাদিন আনন্দ করার পরে রাতে 8টার দিকে বাড়িতে ফেরার পরে আমার ফোনে আফাজ ভাইয়ের নাম্বারটা ফোন আসলো যে ভাবি ফোন দিছে যে মতিন কই আছো? যে ভাবি বাড়িতে, বলে যে তোমার ভাই তো অসুস্থ, তো আমরা নাটোর হাসপাতালে নিয়ে আসি। তখন আমি বলি যে ভাবি কি করব, বলে যে তোমাকে দেখতে চায়, খালি তোমার কথা বলতেছে, তে ভাই একটু আসো না, তোমাকে তো অনেক ভালোবাসি জানি, তোমার সাথে যে সম্পর্ক ছোট ভাইয়ের মতো ভালোবাসি, তুমি আসো, খালি তোমার কথা বলতেছে। তারপরে আমি মাকে বলি যে মা কি করি, কয় যে ঠিক আছে যাও সমস্যা নেই। তো তারপরে আমি সকাল হয় ঈদের পরের দিন, তো আমি সকালে মা নামাজ পড়ে, পরে মাকে বলি যে মা চলো না যাই, তুমিও যাও আমিও যাই, আমি আবার রাজশাহী যাওয়া হয় না। তখন মা বলে যে ঠিক আছে যাব। তখন কি করে মার সাথে দুইজন বাইর হই, আমি মা দুইজন যাই। যাওয়ার পরে আমাদের ওখানে সাজাদপুর হয়ে ওইদিকে যাইতে হয়। তো সাজাদপুর যাওয়ার তখনই আফাজ ভাইয়ের যে ছোট বোন আছে ওনা ফোন দেয় যে মতিন ও তো অবস্থা খুবই খারাপ, তো আমরা ওকে নাটোর থা ওকে রাজশাহী মেডিকেল কলেজে নিতেছি, তোমরা রাজশাহী চলে আসো। পরে আমি আমার মা দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাই। পরে ওখানে গেলাম, আমি যাওয়ার দিকে তাকাইলাম, ও আমার দিকে তাকাইলো, দেখি যে ওর চোখে পানি। তখন আমি অনেক খারাপ লাগছে যে আমি ভাবতেছি যে এরকম অসুস্থ আমার সাথে মেশার পরেই, আর এরকম তো আগে এরকম হইলেও এতটুকু হইতো না, তো আমি কি অনেক ভুল করলাম এরকম ই করছি। তো তারপরে আমি অনেক ই করতেছি, ওর কাছে রয়েছি কিন্তু কথা বলতে পারতেছে না। আমরা যাওয়ার 15-20 মিনিট আগে ওর কথা মানে বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারতেছেন, কিন্তু ইশারা করে বুঝাইতেছে যে ওর হাতটা পাডা মানে নাড়াচাড়া করা দেওয়ার জন্য বলতেছে। তো আমরা দিতেছি এরকম, তারপরে এখন ডাক্তার বলতেছে যে ও ছটফট করতেছে। তো তখন আমি নার্সের সাথে আমি ওখানে একটু ঝগড়া করি যে কি ব্যাপার, আপনারা রুগী রেখে এরকম করতেছেন, রুগীটার একটু দেখেন না। তো বলে যে কি দেখবো, দাঁড়াও একটা ইঞ্জেকশন লিখে দেয় এটা নিয়ে আসো। তখন একটা ইঞ্জেকশন লিখে দেয়, দেওয়ার পরে আমি ওই ইঞ্জেকশনটা আনার জন্য যাই। আসার পরে ওই ইঞ্জেকশনটা ডাক্তারে আফাজ ভাইরে দেওয়ার পরে তখন দেখা যায় যে আফাজ ভাই তখন মানুষের মানে অবসতা তো ছিলই, তারপরে এমন হয়েছে যে মানে চায় হাত পা মানে এখন একটু নাড়াইতেও পারতেছে না, শক্তি তো নাই মানে নাড়াইতেও পারতেছে না হাত পা। তখন আমি বেডের পর উঠি, উঠাওয়ার মাথাটা আমার বুকের পর নেই, নেওয়ার পরে আমি আর রাখতে পারি না, অনেক ভারী মানুষ তো রাখতে না পেরে বেডের পর আবার ওকে রেখে দিই। দেওয়ার পরে এখন ধীরে ধীরে এখন নিঃশ্বাসটা কেমন জানি ওর মানে এমন যে জোরে জোরে নিঃশ্বাস নিতেছে। তখন আমার ভয় লাগতেছে, আমি আমার মা তো অনেকই নামাজি লোক, কালিমা সবকিছু পড়তেছে ওর কাছে, আমিও পড়তেছি। তো তখন নিঃশ্বাস ধরিলার পরে তখন আমি ওর নিঃশ্বাসেরই দেখে আমার অনেক খারাপ লাগে যে কি ব্যাপার এরকম নিঃশ্বাস, ভয় লাগতেছে। তখন ও 3-4টা ধরে ধরে নিঃশ্বাস লেলার পরে একদম মানে মানুষ যেমন ঘুমায় যায় ওরকম ঘুমায় গেল। তো ভাবিকে বললাম যে ভাবি, ও ভাবি বলতেছে সমস্যা নাই, নাটোর একবার ইঞ্জেকশন দিছিল, দেওয়ার পরে এরকম ঘুমায় গেছিল। তো আমি বললাম তাহলে মনে হয় ঘুমের ইঞ্জেকশন দিছে, তো সমস্যা নাই, ঠিক আছে। এরকম করার পরে একটু পর 2 মিনিট পরে এখন দেখি যে ওই নিঃশ্বাসটা মানে 3-4টা জোরে জোরে নিঃশ্বাস নিল, নেওয়ার পরে আর নিঃশ্বাস নেয় না। অনেকক্ষণ পর মানে ভাবি কান্না শুরু করে দিচ্ছে, ভাবির ভিতরে কেমন জানি একটাই মনে হয়েছে। ভাবি চিন্তা করেন না সমস্যা নেই। তখন দেখি যে 4-5 জন ডাক্তার ওখানে ছিল, ওনার সাথে আমি একটু ঝগড়া করছি, কারণ ওনারা আসছিল, ওনারা হয়তো বুঝতে পারছে এরকম করার পরে। ডাক্তার আমাকে অফিসে ডাকলো, ডাকার পর বললো যে রুগী আপনার কি হয়, বললাম যে বড় ভাই, তো বললো যে রুগী মারা গেছে। তো তখন আমি ডাক্তার যে আমাকে অফিসে নিয়ে বলছে, তখন আমি অফিসে মানে আমার মনে হইতেছে যে সব দুনিয়া সবকিছু ভাঙে আমার মাথা পর পড়লো, মানে আমি এই কথাটা শোনার পরে যে কি হইলো, আমি তো এরকম আশা করিনি, আমি তো এরকম চাই নাই। তো তারপরে আমি ওখান থেকে বাইর হই, হওয়ার পরে ডাক্তার বললো যে এখন লাশ নেওয়ার ব্যবস্থা।
কত সালে এটা?
এটা 2011 সাল। রিপোর্টটা করছিল কোনো কিছুই আমরা ওখান থেকে আনছি না কি করছি এটা আমাদের কারোরই মনে নাই।
তারপরে আপনার রোগটা সম্পর্কে
কোনো কিছুই আমাদের,
শুধু এটা জানেন যে আপনার সঙ্গে ধরনের সম্পর্ক ধারণ করে সেই ধরনের রোগটা।
ওকে,
এর পরবর্তীতে আপনি আফাস্ত চলে গেল আপনার জীবন থেকে, এর পরবর্তীতে আপনি র্যান্ডমলি ছেলেদের সাথে ঘুরে মিশেছেন?
হ্যাঁ, তারপরেও মানে মিশেছি যে এই জন্য যে আফাস ভাই এত ভালোবাসত ও নাই, তো
আপনি ছেলেদের মধ্যে হয়ে ভালোবাসা খুঁজে বেরিয়েছেন?
হ্যাঁ, খুঁজে বেরিয়েছি যে দেখি পাই নাকি একজন ভালো মানুষ। কিন্তু
কখনো কেন মনে হয়নি যে একটা মেয়ের ভিতরে তো থাকতে পারে জিনিসটা, মেয়েদের সাথে তো আপনি চেষ্টা করতে পারতেন?
হ্যাঁ,
আমার কি ন্যাচারালি আসেনি?
না, ন্যাচারালি ভাইয়া এরকম কোনো কিছু আসেনি। আমি চাইছি যে ছোট থেকে যেহেতু এদের সাথে আমি এরকম ধিক্কার পাইতেছি, আমি চাই এদের ভিতরে একটা বন্ধুত্ব।
দেখুন, আমি আমি একটা জিনিস বলি, আপনি যে কাজটা করছেন সেটা তো একটা অস্বাভাবিক আচরণ, সেটা আপনি বোঝেন, সেটা একটা অন্যায় আচরণ। আপনি যেহেতু ধর্মকর্ম করেন সেজন্যই বলছি, এবং ধর্মকর্মের জায়গা থেকে এটা একটা কঠিনতম পাপ। আপনার কখনো মনে হয়নি যে আপনি একজন ডাক্তারের কাছে যাবেন, আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, একজন ডাক্তারের কাছে যাবেন, যাই মনে করেন না কেন, গিয়ে এই প্রবলেমগুলো খুলে বলবেন এবং তারা আপনাকে সাহায্য করবে?
মনে হয়েছে ভাইয়া, আফাজ ভাই মারা যাওয়ার পরে আমি আরো বেশি ক্ষিপ্ত হয়ে যাই, যাওয়ার পরে এখন আমার যে অবস্থা, আমার ব্লাড জ্বরে
প্রতিনিয়ত
হচ্ছে। এখন কিছুদিন আগে আমি ডাক্তারে শুধু এভাবে বলছিলাম যে আমার ব্লাড হয়, আমাকে ডাক্তার বলছিল যে কিভাবে হয়, কি কারণে, কারণটা বলতে পারি নাই। উনি আমাকে কিছু ট্যাবলেট দিছিল, দেওয়ার পরে
ডাক্তারের কাছে কি বিষয়টি আপনি গোপন করেছেন?
হ্যাঁ,
ডাক্তারের কাছে কি কেন গোপন করেছেন? ডাক্তারের কাছে তো কোনো কিছু গোপন করতে হয়,
গোপন করতে আমার অনেক লজ্জা লাগছে, অনেকই লাগছে যে আমি বলবো না, আমি যদি মারা যায়, আমার যদি কিছু হয়ে যায়, যাই সমস্যা নেই, আফাজ ভাই চলে গেছে, আমি যাবো, আমার বেঁচে থাকার কোন দরকার নাই। এই মনে করে আমি এখনো মানে কাউকে কিছু বলি না। এবং কি বলার,
আপনার কি কোনো অসুখ টসুখ হয়?
হ্যাঁ, অসুখ বলতে আমি দেখা যায় রাত অনেক রাতে গোসল করতাম, করার পর আমার এখন ঠান্ডার একটু প্রবলেম হয়েছে।
এগুলো কি ওষুধ দিলে সারে?
ওষুধ দিলে সারে বলতে অনেক সময় বলতে ধরেন ওষুধ খাইলে সেরে যায়, আবার ওষুধ না খাইলে এটা থেকে যেতেছে। আমি তখন বুঝতেছি যে হয়তো ঠান্ডার ইসে, যেমন যক্ষা কিংবা এরকম একটা রোগ আছে না, আমি হয়তো মনে করি যে হয়তো সবার সাথে এরকম করার পরে আমি যে নিয়ম অনিয়মে গোসল করছি, তারপরে হয়তো আমার এই জন্য আমার এই ঠান্ডাটা হয়েছে আর।
এটা আপনি মনে করেন?
আমি মনে করি।
কদিন পর পর আপনি অসুস্থ হন?
অসুস্থ এখন ধরেন যে আমি অসুস্থ যে থাকি আমি কাউকে বুঝতে দিই না, আমি আমার চলাফেরা আমার সবকিছুই করে রাখি, আমি এখন সবসময় অসুস্থ।
আপনি সবসময় র্যান্ডমলি অসুস্থ? আপনার এইডস সম্পর্কে কোনো ধারণা আছে?
এটা আমি শুনছি, ই করছি, কিন্তু আমি কোনোদিন এটা আমার নিজের থেকে পরীক্ষা করে মানে পরীক্ষা করিও না, এবার জানিও না।
আপনি যদি কেউ পরীক্ষা করে, আপনি পরীক্ষা করবেন? ধরেন আপনার শরীরে এইডস এর জীবাণু আছে কিনা? এইডস এর জীবাণুটা হচ্ছে এইচআইভি ভাইরাস, যেটার অপর নাম হচ্ছে ডেথ, মৃত্যু। আপনি পরীক্ষা করবেন?
এখন আমি এখানে
জাস্ট টু বি অনেস্ট, আপনি পরীক্ষা করবেন আর করবেন না?
হ্যাঁ, আমি করতে চাই, কারণ আমি বাঁচতে চাই। আমি এতদিন দুনিয়ায় থেকে একটা ভালো বন্ধু পাইনি, কিছু পাই, আমি শুধু আপনাদের এই প্রোগ্রাম শুনে আমি এই প্রোগ্রামকেই বন্ধু ভেবে নিছি। আমাকে জটিল এখনো জটিল একটা মানুষ, জটিল একটা ছেলে মানুষ জটিল আমাকে বন্ধুর মতো করে দেখে
চলে।
না, এখনো জটিল একজন আমাকে ওই রকম ভালোবাসে, আমি আমার মনে হয় যে আমি পারবো ভালো হইতে। আর যদি না পারি, আমি প্রতীক্ষা করছি যে আপনাদের এখান থেকে বাইরে হওয়ার পর আমি যাদের সাথে ফোনে যে মেয়েদের মতো করে কথা বলা,
আপনি মেয়েদের সাথেও এরকম করে কথা বলেছেন?
ছেলেদের সাথে মেয়ে কণ্ঠ দিয়ে কথা বলছে।
কথা বলে কি করেছেন
ওনাদের? এখন একজনের সাথে প্রায় আড়াই বছর তিন বছর ধরে সম্পর্ক আছে, ওনাকে আমি জান বলে ডাকি, ওনা আমাকে দুষ্ট বলে ডাকে, তো ওনার সংসার আছে।
কি করেন আপনি, কথা বলে কি করেছেন?
আমি মানে মেয়েদের মতো করে কথা বলতাম, দেখা যায় যে সব সময় দিন রাত অনেকবার ফোন দেয়, এবং কি আমার ফোনে ব্যালেন্স দেয়।
জানতো না যে আপনি ছেলে?
না, আমি আমি অনেক সময় ফোনে কথা বলে হাসতাম, মানে কাটা দিয়ে যে কি বোকা, ও কি একটু আস করতে পারে না যে আমি ছেলে।
ওকে, আপনি তার মানে এক ধরনের চিট করতেন?
হ্যাঁ,
এবং যেটা আপনি র্যান্ডমলি করেন, এখনো করেন?
এখনো, এখন ধরেন যে আমি প্রতীক্ষা করছি যেদিন FM যাব সেদিন কাছে আমার সবকিছু বাদ হয়ে যাবে।
তার মানে আপনি এখন পর্যন্ত এই অপরাধগুলোর মধ্যে আছেন, এখনো আপনার ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক আছে? দেখুন, আপনি যদি এখানে ওয়াদাও করে যান মতিন, আমরা বিলিভ করবো না যে আপনি রাতারাতিটা থেকে পরিবর্তন হয়ে আসতে পারবেন, কারণ আপনার মেন্টাল জায়গা থেকে বলেন আপনার অনেক বড় একটা কাউন্সেলিং এর দরকার এই জায়গা থেকে ফিরে আসার জন্য, এবং সেই কাউন্সেলিংটা আপনি যেটা মনে করছেন যে একটা ছেলে আপনার জীবনে যদি বন্ধুর মতো হয়ে আসে তাহলে সে হেল্প করবে, ইট উইল নট বি লাইক দিস, আমার যেটা মনে হয়, আমার সাধারণ জ্ঞানে যেটা বলে। এটা এই কাউন্সিলিং এর জায়গাটা আসলে কেমন সেটা আজকে যিনি আমাদের এক্সপার্ট প্যানেল থেকে রয়েছেন ডক্টর তাজুল ইসলাম, তিনি বলতে পারবেন যে আসলে এটা থেকে আমরা বের হয়ে আসার জন্য একটা ছেলে কিংবা একটা মেয়ে আসলে কি করতে পারে এই ধরনের বিপদগামী সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য। এই যে আপনি এই ধরনের সম্পর্কের মধ্যে আছেন, আপনি নিজে থেকে আপনার কোন ভবিষ্যৎ দেখতে পারেন?
ভবিষ্যৎ দেখতে বলতে আমি
থাকেন, একটা ছেলের তো স্বপ্ন থাকে যে আমার একটা সংসার হবে, আমার একটা ছেলে মেয়ে হবে।
আমার প্রতিনিয়তই ভাইয়া এই স্বপ্নটা আছে, কিন্তু আমি চাই একটা ভালো বন্ধু পাওয়ার পরে আমি এই স্বপ্নগুলো দেখব।
আপনি ভালো বন্ধু পাওয়ার পরে কিভাবে আপনি স্বপ্নটা দেখবেন? আপনি ভালো বন্ধু কেন মেয়েকে চিন্তা করছেন না?
আমি করতে পারতেছি না, আমাকে একজন পরামর্শ দিছে যে দেখো না তুমি মেয়েদের সাথে কথা বলো, মেয়েদের সাথে চলে দেখো কেমন, তুমি পারো কিনা, মানে ছেলেদের ভুলে যেতে পারো কিনা, ছেলেদের সাথে এরকম করছো, মেয়েদের সাথে তুমি ভালো ব্যবহার করে তাদের সাথে বন্ধু বানায় নাও। কিন্তু আমার মনে থেকে ওরা আসে না।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের মতিনের জীবনের অপ্রিয় সত্য এবং সেটার পরিণতি কি ভয়াবহ হতে পারে। আপনারা একটা এক্সাম্পল এখানে দেখেছেন যে আফাজ, যে শেষ পর্যন্ত এই ধরনের এসটিডি যেটাকে আমরা বলি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যদিও সেটা 100% সত্য কিনা বিকজ ডাক্তারের জায়গা থেকে ধরনের কোন রিপোর্ট আসেনি, কিন্তু ওর কথা অনুযায়ী, ওর ভাষ্য অনুযায়ী, ওর সাথে ধরনের সম্পর্কে যাওয়ার পরে আলটিমেটলি সে এই ধরনের অসুখের মধ্যে পড়ে এবং তারপরে সে আলটিমেটলি মারা যায়। এবং ও এখন যে ধরনের সিমটম গুলো নিয়ে বয়ে বেড়াচ্ছে, আমরা শুধু এটাই এখানে সবচাইতে বড় এমফাসিস দেবার চেষ্টা করেছি যে যারা এই ধরনের সম্পর্কে জড়ান তারা কাদের সাথে মেশেন। ওর শরীরে এখন যে ধরনের সিমটম গুলো আছে সেই ধরনের সিমটম গুলো একদম চোখ বন্ধ করে বলা যাবে না, বিকজ আই এম নট এ ফিজিশিয়ান, আমার জায়গা থেকে আমি চোখ বন্ধ করে বলতে পারবো না এগুলো এসটিডি কিনা, কিন্তু এগুলো এসটিডি হতে পারে, সেগুলোর আলামত ওর শরীরে প্রচন্ড ভাবে আছে। এবং কারণ লম্বা সময় ধরে ও অনিরাপদ সম্পর্কের মধ্যে আছে এবং যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য, নৈতিকভাবে তো নয়, সামাজিকভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য সম্পর্ক নয়। আমরা শুধু এটাই বলতে চেয়েছি যে এই ধরনের সম্পর্কে যদি আপনি যান সেটা আপনার জন্য কত রকমের বিপদগামী হতে পারে, সেটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আজকের মতিন। আমরা এই পর্যায়ে আমাদের যিনি আছেন সাইকিয়াট্রিস্ট তার কাছ থেকে ইন ডিটেল জানার চেষ্টা করবো যে মতিনের জীবন নিয়ে তিনি শুনেছেন, একই সাথে মতিনের প্রেক্ষাপটটা যিনি জেনেছেন, মতিন এখান থেকে বের হয়ে আসতে পারে কিভাবে, এবং মতিন যে কথাগুলো বলেছে, যে সিমটমগুলোর কথা বলেছে যেগুলো নিয়ে সে আশঙ্কা প্রকাশ করে সেগুলো নিয়ে তিনি আসলে কি বলছেন, আর যারা এই ধরনের সম্পর্কে রয়েছেন তারা আলটিমেটলি কত ধরনের বিপদগামী হতে পারেন বা ওখান থেকে বের হয়ে আসার জন্য তিনি কি করতে পারেন, চলুন। প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, এতক্ষণ তো শুনলেন, তো আপনার কি বলার আছে?
জি, মতিনের ঘটনার থেকে তিনটা জিনিস আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আমাদের এর আগের দিনও আমি কিছু কথা বলছিলাম একটা অনুষ্ঠানে, কিছু যৌন সমস্যা বা যৌন বিকৃতি হয় একটা ছেলের, ছিল যে যৌন বিকৃতি ছিল যে উঁকি দিয়ে মেয়েদেরকে দেখতো বা তারা লগ্ন হচ্ছে বা তারা সেক্সুয়ালি অ্যাক্ট করতেছে, এগুলো আমার যৌন পারভারশন যেটা ছিল। আর আজকে যেটা মতিনে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা আরেকটা যৌন সমস্যা, যৌন রোগ। সেটা হচ্ছে যে আমরা তিনটা রোগ বলি, একটা ট্রান্সভেস্টিসিজম, আর ট্রান্সসেক্সুয়ালিজম, আর একটা হোমোসেক্সুয়ালিজম। বুঝার জন্য বলতেছি, ট্রান্সভেস্টিসিজম হচ্ছে যে ছেলেরা মেয়েদের মতন পোশাক পরে বা মেয়েদের মতনই অঙ্গভঙ্গি করে, কণ্ঠস্বর করতে চায়, সেভাবেই চলতে, এরকম কিছু প্রবণতা ছোটকাল থেকেই কারো কারোর মধ্যে থাকতে পারে। আর ট্রান্সসেক্সুয়ালিজম হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত, সে মনে করে যে আমি বাহ্যিক দিক থেকে ছেলে কিন্তু আসলে মূলত আমি হচ্ছে একটা নারী, তাই আমি নারী হতে চাই, আমাকে পুরো অঙ্গ বদলে ফেলতে হবে, আমাকে ব্রেস্ট ফেল করতে হবে, আমাকে যৌন অঙ্গ গুলি নারীর মতন করতে হবে, সে তারা মানে খুবই চেষ্টা করে পুরো নারী হয়ে যাওয়ার চেষ্টা করে। আর আমার কাছে যেটা দেখা গেল মতিনের কাছে ট্রান্সভেস্টিজম না, তার হচ্ছে ট্রান্সভেস্টিজম ছিল, অর্থাৎ ছোটকাল থেকে তার মেয়েলি স্বভাব ছিল, মেয়েদের মতন হয়তো পোশাক করতে চাইতো, সেরকম অঙ্গভঙ্গি করতো, সেরকম শ্বাস প্রশ্বাস করতো, এটা ট্রান্সভেস্টিজম। যেহেতু মেয়েদের সঙ্গে মেয়েদের মতন আচরণ করতো, সে হয়তো দেখতে কিরকম আমি যাই না, অর্থাৎ অন্য ছেলেরা বা অন্য পুরুষরা তার প্রতি স্বাভাবিকই তখন আকৃষ্ট হবে। আর আমাদের দেশে এমনিও যে ধরনের যৌন অবিচার বা সেক্সুয়াল অ্যাবিউজ গুলো হয়ে থাকে, যেহেতু সেক্সুয়াল অ্যাবিউজ গুলি করার মতন লোকের সংখ্যা কম না আমাদের দেশে, তার সঙ্গে যদি কোন ছেলে মেয়েলি স্বভাব প্রদর্শন বেশি করে তাহলে তার প্রতি ওই বিকৃত মনার লোকেরা আরো বেশি আকৃষ্ট হয় এবং তাকে সেটা নিবৃষ করে, যা মতিনের ক্ষেত্রে হয়েছিল। এবং অনেকভাবে হতে হচ্ছে সে তখন কি করলো, জিদ করে হোক হোক অথবা তার সেক্সুয়াল আমরা যেটা ওরিয়েন্টেশন বলি, জেন্ডার ওরিয়েন্টেশন, তার যৌন দিক থেকে তার ওরিয়েন্টেশন, সে যে একটা ছেলে তার মেয়ের দিকে তার আকর্ষণ হওয়ার কথা, সেটা না হয়ে ওরিয়েন্টেশনটা হয়ে গেছে উল্টো, সে ছেলে অথচ মেয়েদের মতন স্বভাব করে বা বৈশিষ্ট্য গ্রহণ করে সে ছেলে হয়ে ছেলেদের কাছেই আকর্ষণ দেখাতো বা তাদের সঙ্গে যৌন মিলনে যাইতো, যেটা সম্পূর্ণ বিপরীত। আমি যেটা পয়েন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি, এটা কিন্তু আমাদের সমাজে না, আর পৃথিবীর যে সব সমাজে আছে এবং এই জন্য অনেক বড় বড় আন্দোলন হচ্ছে। কিন্তু এটা লুকানোর, আপনি যেটা করছেন লুকানোর, আসলে কোনো লুকানোর কিছু নেই। আপনি ইন্টারনেট করলেও কিন্তু আমাদের দেশে সমকামীদের বিভিন্ন সংগঠন খুঁজে পাবেন। তারা নিজেরা সংগঠন তৈরি করেছে, তারা নিজেরা একত্রে মিলিত হয়, তারা নিজেদের সঙ্গে যোগাযোগ করে এবং তারা পরস্পর বিয়ে করতে চেষ্টা করে এবং তারা একটা আলাদা মানে সমাজ তৈরি করার চেষ্টা করতেছে। পৃথিবীতে অনেক দেশ, এমন কি আমেরিকাতেও বেশ কিছু দেশে সমকামীরা তারা আইনগত দাবি উঠেছে এবং তাদের দাবি অনেক জায়গায় মেনেও নেওয়া হয়েছে যে হ্যাঁ তারা পরস্পর বিয়ে করতে পারে, তারা আলাদা জীবনযাপন করতে পারে। যদিও এটা আমাদের দেশে সামাজিক বাদী দৈনন্দিন থেকে আইনগত দিক থেকে সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু পুরা পৃথিবীর দেখি কিন্তু এটা যেহেতু বায়োলজিক্যাল অরিয়েন্টেশন, যৌন ওরিয়েন্টেশনটা ভিন্ন রকমের, অনেকভাবে চেষ্টা করেছিল মনোবিজ্ঞানীরা যে এটাকে অন্যভাবে বদলানো যায় কিনা। কিন্তু দেখা গেছে এই হোমোসেক্সুয়ালিটিটা একটা মেয়ে যেমন ছেলে মানে হেটারোসেক্সুয়ালিটি যেমন স্বাভাবিক, হোমোসেক্সুয়ালিটিতেও এখন বলা হচ্ছে বায়োলজিক্যালি এটাই স্বাভাবিক। এদের এই আকর্ষণটাকে বা এই স্বাভাবিক প্রবণতাটাকে স্বীকৃতি দেওয়া উচিত। এই এরকম আন্দোলন কিন্তু অনেক জায়গায় হচ্ছে এবং এই দাবি অনেক জায়গায় উঠছে। আমাদের দেশেও কিন্তু নীরবে এই দাবিগুলি উঠতেছে। হোমোসেক্সুয়ালিটি কোন গোপন বিষয় নয় এবং এটা খুব কম তাও নয়। আমরা আমাদের প্রফেশনাল জীবনে প্রচুর এরকম রোগী পাই যারা হোমোসেক্সুয়াল আছে এবং তারা কোনোভাবেই অন্য জীবনযাপন করতে চায় না। তারা সবচেয়ে ভালো বলে করে ওই যে তার যে সঙ্গী সাথে ছিল তারা অনেকে তাকে বিয়ে করতে চাইছে বা বিয়ে করতে আগ্রহী হয়। এদের ওরিয়েন্টেশনটা এত বেশি দৃঢ় থাকে যে তারা সমকামী হয়ে থাকতে চায় এবং সেইভাবেই জীবনযাপন করতে চায়। এখন আমি মতিনের যে ব্যাপারটা হচ্ছে, মতিন আপনাদের এই অনুষ্ঠানটা গ্রাহক বলিব সপ্তাহ অনুষ্ঠানটা আমি আগেও বলেছি এটা খুবই মানে মনোজগতের পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য খুবই ভালো একটা কাজ করে যাচ্ছে, নিয়োগে নির্দিষ্ট কাজ করে যাচ্ছে, যেগুলি অনেক পেশাজীবী আমরা সংগঠনগুলি সেগুলি করতে পারতাম না। অনুষ্ঠান শুনে শুনে সে নিজেই বুঝতে পারতেছে যে একটা বিকৃতি হোক বা একটা অন্যরকমের অস্বাভাবিকতার ভিতরে সে চলে গেছে, সেই জন্য সে হয়তো তার ওই জীবন থেকে বেরিয়ে আসার জন্য সে আপনাদের কাছে এসে তার কাহিনী বলার চেষ্টা করেছেন। আমি তাকে জেনে যেটা বলবো যে তাকে এবং আপনাদেরকে সবাইকে জানার জন্য বলবো যে একবার যদি কেউ হোমোসেক্সুয়াল হয়ে পড়ে হয়ে পড়ে মানে তার পক্ষে আবার পূর্ণভাবে হেটারোসেক্সুয়াল হওয়াটা একটু কঠিন বটে। তবে কিছু কিছু লোক থাকে আমরা বলি বাইসেক্সুয়াল, সে হোমোসেক্সুয়ালও করে সমকামীও থাকে আবার হেটারোসেক্সুয়ালও হয়। যদি মতিনের ভিতরে বাইসেক্সুয়ালিটি থাকে, ছেলে হয়ে মেয়েদের প্রতি আকর্ষণের কিছু মাত্র থেকে থাকে, তাহলে কিন্তু তাকে চিকিৎসা দিয়ে দিয়ে আবার হেটারোসেক্সুয়াল করা যাবে এবং সে আমাদের সমাজে যেমন যেভাবে হয় আর কি ছেলে মেয়েকে বিয়ে করে সেও সেভাবেই আবার সেই জীবন ধারণ করতে পারবে। আর যদি পুরো সমকামী হয়ে থাকে তখন তাহলে তারা প্রফেশনালি খুব ভালোভাবে বিচে নিতে হবে যাতে সেই এই জেন্ডার ওরিয়েন্টেশন সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা সে বদলাই ফেলতে পারে। অতএব তার এখন অনুশোচনা করা দরকার নাই, সে যে কাজটা করেছে তাকে সে পাপ করছে বা ভুল করছে এরকম ব্যাপারও কারণ নাই, কারণ সে এর একাই এরকম না। আমাদের সমাজে প্রচুর এরকম লোক আছে, পৃথিবীর সব সমাজে এরকম লোক আছে। এটা এটা এক ধরনের সমস্যা বা ডিসঅর্ডার আমরা বলি, অতএব এটা একটা রোগ হিসেবে দেখতে হবে, সেই রোগটাকে চিকিৎসা করতে হবে। এই জন্য সে পাপি বা সে সমাজ বিরোধী লোক এরকম ভাবার কোনো কারণ নাই। অতএব সে নিজেকে সেভাবে না ভেবে সে যদি স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে চায় তাহলে একজন প্রফেশনাল লোকের থেকে সে প্রফেশনাল সাহায্য নিতে চেষ্টা করতে পারে।
ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান মতামতের জন্য, বিশ্লেষণের জন্য অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
জি,
প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা ছোট্ট একটি ব্রিদিং স্পেস নিতে চাই। একটু পরে আমরা যাহা বলিব সত্য বলিব বাকি সেগমেন্ট নিয়ে ফিরব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে? আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে, এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ ধরে কমেন্টস করছেন, বিভিন্ন প্রশ্ন করছেন, সেসব নিয়ে আপনাদের সামনে বেশ কিছু টেক্সট এই মুহূর্তে তুলে ধরতে চাই। ফেসবুক, ইমেইল এবং একই সাথে টেক্সট থেকে দলে লিখেছে, এই ধরনের ব্যতিক্রমী গল্প প্রচারের জন্য এবিসি রেডিওকে ধন্যবাদ জানাতে চাই। আলিফ লিখেছে, আমি হতবাক, কি বলা উচিত বুঝতে পারছি না। কৌশি লিখেছে, এই গল্পটি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, মনে হচ্ছে সব সত্য বলছে না। চন্দন লিখেছে, মানুষের বিবেক দিন দিন পানিতে চলে যাচ্ছে, কি হচ্ছে এসব। আরশি লিখেছে, ছোটবেলা তার বন্ধুরাই ওর এই পরিণতির জন্য দায়ী। রত্না লিখেছে, আমার মনে হয় ওর পরিবারের ওর ব্যাপারে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। হাবিব লিখেছে, এত কিছুর করে এখন আসছে শান্তি খুঁজতে, এরকম একটা অবজ্ঞাসূচক টেক্সট। জেসমিন লিখেছে, ওর অবশ্যই স্কুলের ব্যাপারগুলো শিক্ষকদের জানানো উচিত ছিল, তাহলে হয়তো ওর পড়াশোনাটা বন্ধ হতো না। সেজুতি লিখেছে, এত মানুষের সংসার ভেঙে নিজের সংসারী হবার স্বপ্ন দেখতে তার একটুও খারাপ লাগবে না। ফরজানা লিখেছে, সমাজের কিছু মুখোশধারী ভালো মানুষের কারণে মতিনদের এমনটাই হয়। এরকম অনেক অনেক টেক্সট আমরা আজকে পেয়ে এসেছি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন মানুষ সুস্থ জীবনযাপন যেভাবে করতে পারেন, সেই সুস্থ জীবনযাপনের জায়গাটিতে যদি আজকের এই জীবনের যে অপ্রিয় সত্যগুলো, সেই অপ্রিয় সত্যগুলো যদি আপনাকে কিছু শিখিয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের যাহা বলিব সত্য বলিব কিছুটা হলেও আপনার জীবন ভালো করার ক্ষেত্রে অবশ্যই কিছুটা হলেও অবদান রেখেছে। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে আছে হচ্ছে মতিন। মতিন সম্পর্কে আপনারা যে মতামতগুলো এতক্ষণ ধরে বলেছেন ফেসবুকে বিভিন্নভাবে, বিভিন্ন রকমের কমেন্টস আমরা পেয়েছি, আমরা এবার মতিনের কাছ থেকে শুনি। মতিন, আমাদের লিসনারদেরকে আপনার কি বলার আছে যারা তখন আপনাকে শুনলেন?
আমার লিসনারদেরকে একটা কথাই বলার আছে যে আমি শুধু একটা ভালো বন্ধুর জন্য এগুলো করছি এবং কি আজ পর্যন্ত পাই নাই। যদি আমার মতো কেউ এরকম থাকে, আমার মতো বন্ধু সংখ্যা ভিতরে, মানে মনের যে ক্ষোভগুলো প্রকাশ করার জন্য না করুক, নিজের কষ্ট নিজেই চাই পেরে হোক, কিন্তু কেউ যেন এরকম কাজে না জড়ায় যায়, এটা আমার সবার কাছে অনুরোধ।
কেন না জড়ায় যায়?
কেন না, কারণ আমি এখন যে অবস্থায় আছি খুব ভয়াবহ অবস্থা, আমি চাই না যে আমার মতো আর কেউ এরকম অবস্থার মধ্যে থাকুক।
ভয়াবহ অবস্থা কি অর্থে বলছেন? আপনার শারীরিক অবস্থা?
শারীরিক অবস্থা আমি বললাম, আমি প্রতিনিয়ত অসুস্থ থাকি, কিন্তু আমি কাউরে বুঝতে দিই না যে আমি অসুস্থ। সবাই জানে যে আমি অনেক একটা মানে হাসি উল্লাস একটা ছেলে, অনেক ই ভাবে, কিন্তু আমার ভিতরে অনেক কষ্ট, অনেক ই, আমি কাউকে বুঝতে দিই না।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে মতিনের জীবনের অপ্রিয় সত্য। আমরা চাই না এই অপ্রিয় সত্য আপনার জীবনে অপ্রিয় হয়ে আসুক। ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে ওর জীবনের অপ্রিয় সত্য। যাহা বলিব সত্য বলিব এখনই শেষ হচ্ছে না। আমরা কিছু টেক্সট এবং ইমেইল প্রতি সপ্তাহে আপনাদের কাছ থেকে পেয়ে থাকি, চিঠিও পেয়ে থাকি, সেখান থেকে একটি চিঠি কিংবা ইমেইল আপনাদেরকে পড়ে শোনাই, সেটাতেও কনফেস থাকে, তো সেটার আজকে কোনো ব্যতিক্রম হচ্ছে না। আজকে নিজের ভুলগুলো স্বীকার করেছেন চিঠির মাধ্যমে রংপুর থেকে লিখন, সেই লিখনের ব্যাপারটি আমরা এখন শুনবো আর্য সুমনের কাছ থেকে, তো চলুন শোনা যাক।
যাহা বলিব সত্য বলিব।
আমি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে লেখাপড়া করছি। আমার এক খালা, তিনি খুবই দরিদ্র, তিনি 2013 সালের দিকে একটা ট্রেনিং করেছিলেন, ট্রেনিং শেষে 1500 টাকা পেয়েছিলেন, সেই টাকা বিকাশের মাধ্যমে উঠাতে হয়। আমার খালা অল্প শিক্ষিত হওয়ায় আমাকে বিকাশ নম্বর থেকে টাকা উঠিয়ে আনতে বলে। আমি তখন সেখান থেকে কিছু টাকা আমার নম্বরে লোড দিয়ে বাকি টাকা ফেরত দিই এবং ওনাকে বলি বাকি টাকা সেখানে চার্জ হিসেবে কেটে নিয়েছে। উনি আমার কথা সহজেই বিশ্বাস করেছিলেন। এই ঘটনাটি আমার মনে হলে আমি নিজেকে ক্ষমা করতে পারি না, তখন খুব খারাপ লাগে। আমি ওনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি, তাই এখন আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী আর চাইব আমার মতো ভুল যেন আর কেউ না করেন।
যাহা বলিব সত্য বলিব।
লিখুন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই অনুভূতির জন্য, আপনার এই অনুভূতি আপনার জীবনে সারা জীবন থাকুক এবং আপনি কখনো এমন কাজ আর রিপিট না করেন আপনার লাইফে। একই সাথে আমাদের শ্রোতারাও সচেতন হোক সেই শুভ প্রত্যাশা জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। আমি স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই যাহা বলিব সত্য বলিবর টিম মেম্বার যারা রয়েছে, আর জে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, এবং যারা বিহাইন্ড দ্য স্ক্রিনে কাজ করে থাকেন অবশ্যই হ্যালো 920 আর জে শাকিল, এবং একই সাথে আমার লাখো শ্রোতা যারা আজকে আমাদেরকে শুনলেন তাদেরকে। আপনাদের জন্য এই সাহসী অনুষ্ঠান এবং আপনাদের জন্যই আমরা বারবার আপনাদের কাছে ফিরে এসে আপনাদের জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে নক করে আপনাকে বলতে পারি, এমন অপ্রিয় সত্য যেন আপনার জীবনে কোনো ছাপ না ফেলে। আপনারা অনেক অনেক ভালো থাকুন, আজকে রাতের মতো শেষ করছি প্রিয় শ্রোতা। আগামী রবিবার ঠিক রাত 11:20 আর জে কিবরিয়া তার টিম মেম্বার সহ আরো একবার হাজির হয়ে আপনাকে শোনাবে এমন কিছু যা কখনোই যেন আপনার জীবনে রিপিট না হয়। অনেক অনেক ভালো থাকুন, এবিসি রেডিওর পক্ষ থেকে শুভ রাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। FM 89.2. This track was downloaded from FusionBD.com.